This track was downloaded from fusionbd.com.
বন্ধু তোমার এ গান শোনাবো বিকেল বেলা, আর একবার যদি আমাদের দলে নাও খেলা। বন্ধু তোমার এ গান শোনাবো বিকেল বেলা।
সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টস বাত্তি জ্বালাও শোর শুক্রবারের বিশেষ আয়োজনে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আফিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং এবং ভেরি স্ট্রং রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ ব্যান্ড দি ব্যান্ডি, পৃথিবীর একমাত্র বেসুরো ব্যান্ড বাখওয়াজ ব্যান্ড। ব্যান্ডির সাথে রয়েছেন খালিদ মঞ্জুর লোবান, এবং আমাদের পুরো সাউন্ড মিক্সিং করছে মনির,
যাক আজকে আপনি
মনিরের নামটা আজকে নিলাম।
আজকে নামটা শ্রমজীবী মানুষের জয় হবে, বিপ্লব একদিন আসবে, ঠিক আছে, নিপীড়িত নির্যাতিত মানুষের জয় একদিন হবে।
কোন বিপ্লব? ভাই কোন বিপ্লব?
আপনার পাশে বসে।
আজকে দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আজকে 25শে বৈশাখ। 25শে বৈশাখে আমাদের সবার গুরু, আমাদের মানে আমাদের সবার বলতে আমি অবশ্যই রাজীবকে বাদ দিয়ে রাজীবের গুরু অন্যজন। রাজীব আপনার গুরু কে? বস
আমার গুরু আপনি।
ওকে, আমার গুরু কে? আমার গুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বিশ্বকবি এবং বাংলাদেশের একমাত্র সাহিত্যিক যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এজন্য ভাবলাম যে আমাদের এই মেন্টস বাতি জ্বালার শোতে ওনাকে একটা ব্রেক দেওয়া দরকার, এবং আমরা ব্রেক দিলাম ওনাকে। উনি আমাকে ফেসবুক ইনবক্স করছিল যে কি নিয়ে লাইক দাও না কেন, আপনার তো কোনো স্ট্যাটাস নেই আসতে জন্মদিন উপলক্ষে। উনি জন্মদিন উপলক্ষে একটা সনেট লিখছিলেন, কিন্তু বলে এটা দিয়েও ছিলেন, কিন্তু কোনো পর্যাপ্ত লাইক না পড়ায় রবীন্দ্রনাথ সেই স্ট্যাটাস ডিলিট করছেন। বলে যাক, এই কথা সেই কথার পর দেখি গ্রহের ক্রীড়াবন্ধুদের শো কেমন চলে। শোটা তো খুব জমছে না রবি, তুই চেষ্টা করো, মানে তোমাদের শোতে সেলিব্রিটি নিয়ে আসার চেষ্টা করো। হ্যাঁ, সেলিব্রিটি তো আমরা আনছি, এর আগে আমরা নায়ক অনন্ত জমিলকে এনেছি, তারপর আমরা এনেছি যেন যে বস ধারাভাষ্যকার সরাফত, ঠিক আছে, তারপর আমরা আরো অনেক কিছু আনছি না, একটু শিল্প সাহিত্যের লাইনে সংস্কৃতের লাইনে কাউ কেন। তো ফাইনালি আমাদের আজকের এই আয়োজনে, যেহেতু আজকে তার জন্মদিন, আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সবাইকে হাতে দাও। এবং দুঃখের কথা কি বস বলতো, আমি আজকে মেন্টোসে ফোন দিলাম, একটা ব্রেকিং নিউজ আছে, বিশাল খবর আছে। কি খবর? আমাদের আজকে একটা গেস্ট ঠিক হয়েছে। মেন্টোস আমার বলে কে, নাইনা লাইন রাজি হয়েছে? আরে নাইনা লাইন না, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের স্পেশাল গেস্ট। তারা বললো শোটা জমানো দরকার, রবীন্দ্রনাথ ঠাকুর ফাকুর দিয়ে হবে না। আসলে ওনার জন্মদিন, আজকে ওনাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি ওনাকে কনফার্ম করে ফেলছি এখন একজন গেস্টকে, তার অন্য কিছু বলে বিদায় দেওয়া যায় না। একটা আধা পাউন্ডের কেক কিনবো, 600-700 টাকা লাগবে। এটা তখন বললো যে এটা অনেক ঝামেলার বিষয়, আজকে শুক্রবার অফিস বন্ধ, এই বাজেটটা স্যাংশন করা সম্ভব না। এরপর এবিসি রেডিওটাকে বললাম, এবিসি রেডিও প্রথমে রবীন্দ্রনাথকে চিনেই নেয়, কোন কে কে কোন রেডিও রাখছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের, মানে কোথায় লেখে কি লেখে, ওই সাহিত্য পাতায় পাইনি, মানে প্রথম আলোতে মনোনয়ন পেত না, পাই নাই। যাই হোক, শেষ পর্যন্ত দেখতে না যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার জন্মদিনের কেকের জন্য 500-600 টাকা লাগবে, এবিসিও দিল না। একজন প্রকৃত সাহিত্যিকের মর্যাদা আমি রাজীব ছাড়া কেউ বুঝি নাই, বোঝেও না, ফলে আমি রাজীব আমরা দুইজন দিলাম 100-200, বাকি 400 টাকা কোথা থেকে আসলো বল, কোথা থেকে আসলো? আমাদের এই মনির শ্রমজীবী মানুষ, সে বলল যে রবীন্দ্রনাথের কেকের টাকা 400 টাকা আমি দেবো, এবং সে বলল যে আপনার 100 আমার 100 ফিরে দিতে রাজি হলো, যে রবি ভাই আমি 600 টাকা, আমি পুরাটাই আমি দেবো 600 টাকা, কিন্তু একটা শর্ত আছে, রবীন্দ্রনাথের যে হ্যাপি বার্থডে লেখা রবীন্দ্রনাথের কেকটা থাকবে ওইখানে কর্নারে ছোট্ট করে লেখা থাকবে স্পন্সর বাই মনির। রবীন্দ্রনাথ রাজি হইল, আর রবীন্দ্রনাথের কেক হ্যাপি বার্থডে টু রবি লেখা, এবং কোনায় লেখা
স্পন্সর বাই মনির, কবে যে রেডিও একটা সুস্থ একটা মানে সিরিয়াসলি একটা মানে প্রযুক্তি বান্ধব জায়গা হবে। আমাদের শ্রোতারা তারা দেখতে পাচ্ছেন না যে রবীন্দ্রনাথের এই কেকটা আমরা কাটছি,
অনেক বিশাল কেক,
অনেক
কাটা
হয় নাই। আমরা এখন রবীন্দ্রনাথ উনি খুবই লাজুক মানুষ, উনি কথা বলছেন না, কথা বলবেন। রবীন্দ্রনাথের এই কেকটা আমরা আজকে কাটবো তার জন্মদিন উপলক্ষে। আমার ইনবক্স করে রাজনা তো কবি গুরু আছেন আমাদের মাঝে, তাকে আমরা কেক খেতে দেবো না, কিন্তু তিনি কেকটা কাটবেন। এবং আমরা ব্যান্ডি আমরা কি রবীন্দ্রনাথের জন্য এই গানটা গাইতে পারি, হ্যাপি বার্থডে টু ইউ রবি? ওকে, রবীন্দ্রনাথের জন্য আমরা কেক কাটছি, সবাই জোরে হাততালি দাও। এবং মহাকবি যাকে বলা হয়, বিশ্বকবি যাকে বলা হয়, তার জন্মদিন আমরা একটা বাংলা গান লিখতে পারিনি। এখন রবীন্দ্রনাথকে তো আর বলতে পারি না গুরু যে আপনি নিজের জন্মদিনের গান নিজেই লেখেন, কারণ আপনার জন্মদিন নিয়ে গান লেখার ক্ষমতা পৃথিবীতে একজনই আছে, সেটা হচ্ছে আপনি। রবীন্দ্রনাথ আমাদের কথা দিয়েছেন যে তিনি তার জন্মদিনের উপলক্ষে নিজেই একটা গান লিখবেন, যে গানটা আমরা ভবিষ্যতে ভবিষ্যতে গে।
তবে আমি যেটা খেয়াল করে দেখলাম, আমরা যে গানটা ইংরেজিতে গেছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক পছন্দ হয়নি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো প্রত্যাশা করেছিলেন আমরা অন্য কোনো ভাষায়, হয়তো বাংলাতেই বা অন্য কোনো ভাষায় গান গাবো। তবে রবি ভাই, রবীন্দ্রনাথের প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা কিন্তু ছিল হচ্ছে চীন, মানে চায়না। চায়নার রবীন্দ্রনাথের অনেক প্রিয় একটা জায়গা, এবং তিনি দার্জিলিং এ গেছেন, তিনি মংপুতে গেছেন, তিনি শিলাইদহে এসেছিলেন, শিলাইদহে তাদের জমিদারি ছিল, আমাদেরই পদ্মায় আমাদেরই বাংলার এই পদ্মায় তিনি ঘুরে বেরিয়েছেন। এবং চায়নাও রবীন্দ্রনাথের অনেক প্রিয় একটা জায়গা ছিল, কারণ রবীন্দ্রনাথের কবিতায় বারবার ঘুরে ফেরে একটা কথা এসেছে, চায়না সে মরে চায়না। তো কেমন হয় আমরা যদি চাইনিজ ভাষায় রবীন্দ্রনাথকে,
খুব ভালো আইডিয়া,
এখন সবই মেড ইন চাইনিজ বস, সবই মেড ইন চাইনিজ
চায়নার
স্থায়ী। হ্যাঁ, এটা চাইনিজ ভাষায় আমাদের হবে, তবে আগের বার না স্কেলটা
চাইনিজের কিন্তু গ্যারান্টি,
চাইনিজের গ্যারান্টি নেই আসলে, মানে একটা কথা বলা যে
দুইটা জিনিসের গ্যারান্টি নেই, রাজীবের চরিত্র এবং মেড ইন চায়না লেখা যে কোনো প্রোডাক্ট, এই দুইটা যে কোনো সময় বস।
না, আপনি আমাকে অপমান করতেছেন কিনা, আমি আপনাকে অপমান করতে পারি না। আপনি আমাকে বলতেছিলেন যে শোর আগে যে আমার আর রবীন্দ্রনাথের মধ্যে কি কি মিল, সবচেয়ে বড় তো মিল হচ্ছে বস আপনার নামও রবি তার নামও রবি, এর চেয়ে বড় মিল তো আর হতে পারে। তবে বাংলার দুইটা জিনিস বিশ্বমানের, একদম দুইটা জিনিস বিশ্বমানের, এবং অবলীলায় তাদেরকে আমরা মানে অবলীলায় তাদেরকে, যেমন রবীন্দ্রনাথকে আমরা অবলীলায় বলতে পারি বিশ্বকবি, রবীন্দ্রনাথ সেই মাপের কবি ছিলেন, বিশ্বকবি। এবং রবি ভাই, আমরা অবলীলায় নিঃসঙ্গ চিত্তে বলতে পারি বিশ্ব লুইস, বিশ্ব লুইসের চাষিবেন্দ্র ছবি, এই যে আমাদের দুটো দেশ এগিয়ে যাচ্ছে ভাবতেই ভালো লাগে। আমাদের কে বলেছে আমাদের বিশ্বমাপের জিনিস নেই? বিশ্বমাপের আমাদের একজন ছিলেন রবীন্দ্রনাথ বিশ্বকবি, আরেকজন আমাদের আছেন বিশ্ব লুইস চাষিবেন্দ্র ছবি।
আজকে বস আপনাকে ছেড়ে দিলাম, কারণ যেহেতু
না আমি চাইনিজ ভাষায়
বড় বস আছেন, গুরুজি আছেন, তার সামনে আমি কোনো খারাপ কথা বললাম না,
চ্যাং মং চ্যাং পুং পুং, 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 চ্যাং মং চ্যাং পুং পুং।
রবীন্দ্রনাথ তার মুখে স্মিত হাসি দেখা যাচ্ছে, দাড়ি এবং গোফের জঙ্গল ভেদ করে আমার মনে হচ্ছে কবিগুরুর একটি পছন্দ হয়েছে চাইনিজ ভার্সন।
তবে রবীন্দ্রনাথ আমাদের স্টুডিও এসেছে, এটা শ্রোতারা বিশ্বাস করছে না, তারা গুলির মতো এসএমএস পাঠাচ্ছে যে প্রমাণ দেন, প্রমাণ এখনই দেওয়া হবে রবীন্দ্রনাথ যে আমাদের স্টুডিওতে এসেছে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন, তার গান কখনো রেকর্ড হয়নি, দুই একটা আনপ্রফেশনাল ওয়েতে হয়েছিল। তার চেয়ে একটা বড় আক্ষেপ, সে কখনো মেন্টেস বাতি গেল শোয়ে গান গাওয়ার সুযোগ পাননি। এবং যেহেতু আমাদের শুক্রবারের শোটা মিউজিক্যাল শো হয়, তা আমরা ভাবলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা গানের ব্রেক আমরা দিতেই পারি। ক্লোজ আপ ওয়ান করে কত অগা মগা বগা চান্স পেয়ে যাচ্ছে, আরে শিয়ালদার এই ছেলেটা না, সেটাই জোড়াসাঁকর, জোড়া জোড়াসাঁকর এই ছেলেটা, ওর কোনো বেই নাই
না, সেটাই
তো। গুরুজি আপনি এবার আপনার গলায় যদি দুটো লাইন বেশি বড় করে নেবো, আমাদের টাইম শর্ত, আমাদের ব্রেক আবার যেতে হবে, মানে জাস্ট আপনাকে সুযোগ দেওয়া হলো আপনি একটু গানটা গান।
মনে দেখো যদি দূরে যাই চলে, মনে দেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, মনে রেখো ও তবু, মনে রেখো যদি থাকি কাছাকাছি দেখি তুই না পাও ছায়ার মতো, আসি মনে রেখো ও তবু, মনে রেখো যদি জল আসে আসি পাতে, যদি জল আসে আসি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শরদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে জানু নাই দেখা দেয় নয়ন কোনে, তবু মনে রেখো, তবু মনে রেখো যদি জল আসে আসি পাতে, একদিন যদি খেলা।
হ্যাঁ শোনো, গানের উপর আমি কিছু বলতে চাই
না, আমারও অনেক কিছু বলার।
আমার প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ আপনি বড় কবি হতে পারেন, কিন্তু আপনার গানের গলা কেমন সুবিধা না। এই একই গানটা সাদী মোহাম্মদ অনেক ভালো গাইতো।
আর একটা ব্যাপার কি বস, মানে রবীন্দ্রনাথ বস বলার ঠিক হচ্ছে, মানে বস হচ্ছে আমাদের এখনকার কথা বলার মানে স্টাইল,
স্টাইল গুরু, মানে আমরা
গুরু বলি না, আমরা বস
গুরু বলতে গিয়ে মানে রসুকার টসুকার,
হ্যাঁ প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। হ্যাঁ সেটাই বস, মানে ব্যাপারটা হচ্ছে আমাকে করতে পারবো বুঝতে পারবে, গান হচ্ছে গানের তাল লয় স্কেল, স্কেল পর্যন্ত না, সি শার্প ডি, হ্যাঁ এসব। হ্যাঁ তো আপনি এই দিকে খেয়াল রাখবেন যে আপনি যদি যদি থাকো এই যে দিলেন ওইখানে টানটা দিচ্ছেন, কিন্তু ওই জায়গায় একটু আপনার
রবীন্দ্রনাথের মতো গাইতে
পারলেন অনুযায়ী হবে না বস, একটু চর্চার মধ্যে থাকতে হবে, চলো না ঝামেলা
সেটাই,
যদি কে যদি বলতেছিল যদি চ not bolja
ja
ja ja
ja ja
juliet na not this a boss enni nervous juliet onar ghumer shomoy hoye geche onake chhere dite hobe
tobe tar gane kintu lyric ta motamoti bhalo
bhalo
are likhabe ha bhalo likhen
I think boss are ki
abe kichu mone koren
na boss eta ki google theke download korchen na nijer lekha
রবীন্দ্রনাথ এই যে গানটা খেয়াল করেন পুরো আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে
লাগছে,
যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ের মতো আছি, মানে কি এই জায়গায় মিনিংটা বুঝতে হবে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছে, মানে কি মানে লোডশেডিং,
লোডশেডিং
কারেন্ট নাই,
আমার 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 কাছে এটা ভালো লাগছে বস, মানে
না না আপনি একটু বলেন কত জীবন,
রাজীব ভাই মরণমুখী গানের একটা উদাহরণ কি দিবেন,
না না আমি বলি যে মানে সমসাময়িক
উদাহরণ,
সমসাময়িক বাস্তবতা নিয়ে সে কতটা কনসার্ন, তার গানে বর্তমান জীবন কিভাবে উঠে আসছে, এই যে একটা বললাম লোডশেডিং, আর জায়গায় আছে যদি জল আসে আঁকি পাতে, কতটা ব্যাকুল জল, মানে বাসায় পানি নাই, ওয়াসা পানি দিতে পারতেছে না, মানে ঢাকায় তো তিনি কতদিন থেকে আসছেন, কয়েকদিন থেকে আসছেন, পানি সংকট, এই গরমের সময় তীব্র পানি সংকট, মিরপুরে পানি নাই, কাজীপাড়ায় পানি নাই, মোহাম্মদপুরে পানি নাই, তিনি ব্যাকুল হয়ে বলতেছে যদি পানি লাগে আমার চোখের পানি দিব, হ্যাঁ এই লাইন যদি জল তিনি যে বাংলাদেশ পাকিস্তান টেস্ট চলতেছে এটা নিয়েও একটা লাইন
ঢুকেছে,
যদি খেলা থেমে যায় যদি টেস্ট ম্যাচ পাঁচ দিন ধরে বুঝতে পারতেছে না, তোর কতদিন জিনিস কতদিন ধরে প্রতিদিন দেখি নামতে স্যার খেলতেছে কে বুঝতে রবীন্দ্রনাথ বুঝতে পারবে সবাই সাধারণ টেস্ট খেলতেছে,
বলে বাংলাদেশ
এদের মধ্যে বাংলাদেশ কোনটা, আমি বললাম যে ওটা বাংলাদেশ, ও আচ্ছা এদের মধ্যে পাকিস্তান কোনটা, বললাম এটা পাকিস্তান, কিন্তু ড্রেসটা একই রকম হয় এবং বয়স তো আর কম হয় নাই, বুঝে উঠতে পারতেছে না কোনটা বাংলাদেশ কোনটা পাকিস্তান, সেসব একবার বাংলাদেশি খালি ব্যাট করে যাচ্ছে বুঝতেছি দাদা, বাংলাদেশি খালি ব্যাট করে কেন, বললাম না পাকিস্তান করতেছে এখন, মানে আপনি সাদা ড্রেস তো, তারপর তিনি ক্ষোভে হতাশায় অভিমানে এই লাইনটি লিখেছেন যদি খেলা থেমে যায়, তো রবীন্দ্রনাথকে একটা জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে জীবনমুখী গান যতই নচিকেতা সমান দাবি করুক যে জীবনমুখী গান তারা লিখেছেন, এবং আমাদের সুব্রদেব শ্রদ্ধা ভাজন সুব্রদেব দাবি যাবে তিনি মরণমুখী গান লিখেছেন, সুব্রদেব ম্যাক্সিমাম গান কি জানি একটা গান আছে না জীবনমুখী গান শুনলে হবে,
আগেকার দিনে তো আমাদের বাসায় টিভি ছিল না বস, তো গরিব আমরা তো রেডিওতে শুনতাম, ঠিক আছে রেডিওতে সুব্রদেবের গান শুনতাম, আমি খুব আমার খুবই পছন্দের গায়ক তিনি, হ্যাঁ অনেক টিভিতে দেখে না আমি হাতটা খাইছি, আমি গলাটা এত মিষ্টি আমি শুনতে বুঝি না, টিভিতে দেখে আছে যাই হোক, ওকে যেতে হচ্ছে তা কবিগুরুর যে লাইনটি বস আপনার ভালো লাগছে সেই লাইনটা বস খুবই অসাধারণ, রাজীবকে দেখে বুঝি পুরাতন প্রেম ঢাকা পড়ে নবতর প্রেম,
নব প্রেম জালে,
নব প্রেম জালে, এটা খুব ভালো লাগছে কারণ
প্রেম যে একটা জাল
জাল, এবং প্রেম যে রেগুলার আপডেট হয় ভাইরাস আপডেটের মতো যে ভাইরাস আপডেট রেগুলার আপডেট হচ্ছে, ঠিক আছে প্রেমটাও যে একটা আপডেট করার বিষয়, নতুন নতুন ভাষণ বল সেই আমরা, আমি উইন্ডোজ 97 প্রথম ইউজ করছি,
আপনি এখনো উইন্ডোজ 97 ইউজ করেন,
বাজারে আছে বাজারে আছে উইন্ডোজ 97,
আপনি আপনাকে আমি বুঝিয়ে দিতে পারতেছি না যে বস উইন্ডোজ 7 ব্যবহার করেন, কি বলে 97 অনেক ভালো, আমরা 97 প্রথম আসছে তারপর অনেক আসছে 98 2000 মিলেনিয়াম তারপর XP তারপর উইন্ডোজ 7 উইন্ডোজ 8 চলতেছে এখন, সেটা না
না রবি ভাই
97 সবচেয়ে ভালো বুঝতে পারছেন না
মৌলিক
হ্যাঁ সে বলতে আপনি আমাকে বলেন 7 বড় না 97 বড় আচ্ছা ঠিক আছে 97 অনেক বড় 97 অনেক বড় আপনি 97 ব্যবহার করেন মাস করেন সমস্যা নেই
আপনার
সাথে পরিচয় আছে একটা মেয়ের, মেয়েটার নাম ধরেন তামান্না তাবাসসুম। এরপর ধরেন আরেকটা নতুন মেয়ে আছে, ধরেন আপনি তামান্না তাবাসসুমের সাথে বিকাল বেলায় বসুন্ধরা সিটিতে বসে আছে, কি যেন দেখলেন সিরিয়াস সন্ধ্যার দিকে আসলে হচ্ছে এই মেয়ে চলে গেল, তা আমি তামান্না তাবাসসুম রাত্রে শো করার আগে আসলে হচ্ছে সামিয়া নাহি। আপনি যখন তামান্না তাবাসসুমের কথা ভুলে আপনি সামিয়া নাহিনে মগ্ন হয়ে গেলেন, এই কারণ কি? কারণ হচ্ছে ওইটা ছিল বিকালওয়ালার প্রেম, আর এটা হচ্ছে সন্ধ্যের পরের প্রেম। ঠিক আছে, আমি নিশ্চিত এখন যদি নতুন কোনো মেয়ে আসে আপনি আবার তার প্রেমে পড়বেন। আপনার চরিত্র এই চাইনিজ কার্ভের দিকে খেয়াল রেখে রবীন্দ্রনাথ এই লাইনটি লিখেছিলেন, পুরাতন প্রেম ঢাকা পড়ে নবতর প্রেম দুর্দান্তের জন্যই জন্য। তবে প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক রকমের ফাঁস জমা করলাম, এখন আমরা বিরতিতে যাব। তবে বিরতিতে যাওয়ার আগে এক লাইনে একটা কথা বলে দেওয়া ভালো, রবীন্দ্রনাথ যদি না লিখতেন আমার ধারণা বাংলাদেশে কোনো রেডিও হতো না, কোনো টিভি হতো না, কোনো বইও বের হতো না। কিন্তু সেই রবীন্দ্রনাথকে আমাদের তরুণ প্রজন্ম অনেক 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 বেশি ভুলে গেছে। কিন্তু এইবারের মজাটা কি, আমরা গত এক বছর ধরে রবীন্দ্রনাথকে বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আসি, অনেকটা ফাজলামো করার সঙ্গে নিয়ে আসি, এবং এটা একটা ভালো ফল আমরা পাচ্ছি। রবীন্দ্রনাথের ব্যাপারে এখনকার ছেলেমেয়েরা দারুণ বেশি আগ্রহী হচ্ছে। আজকে আমি যে পরিমাণ রবীন্দ্রনাথকে নিয়ে স্ট্যাটাস দেখেছি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে, আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি গত বছর আমি ফেসবুকে রবীন্দ্রনাথকে নিয়ে তরুণ পোলা পান্ডের এত বেশি উন্মাদনা দেখি। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি মজা করবো রবীন্দ্রনাথ ধরাছর বাইরে গিয়ে, রবীন্দ্রনাথ আমাদের মতোই মানুষ, যত বেশি মজা করবো রবীন্দ্রনাথের ব্যাপারে আমাদের তত বেশি আগ্রহ জানাবে জাগবে। রবীন্দ্রনাথকে এইটুকু বলতে পারি, রবীন্দ্রনাথ এমন একটা খনির নাম যে খনি তুমি সারা জীবন ধরে খুঁজে যাবে, তুমি যত খুঁজবে ততই পাবে, যত খুঁজবে ততই পাবে, যত খুঁজবে ততই পাবে। ছোট্ট একটা বিরতি নিয়ে এসে বিরতি আবার ফিরে আসি, এবং শুভ জন্মদিন রবীন্দ্রনাথ সাথে। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আফিফেন তাচ রবি, আমার সঙ্গে রয়েছেন স্ট্রংম্যান রাজীব হাসান, এবং আমাদের কি ভাগ্য আমাদের শো শুরু করলাম রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথকে নিয়ে যখন শো শুরু করেছি কথা প্রসঙ্গে আমাদের বাংলাদেশের আরেক কিংবদন্তী তুল্য শিল্পী সুব্রদেবের নাম চলে এসেছে, এবং যদি দেখাতে পারতাম আমাদের শ্রোতাদেরকে, শ্রোতারা গুলিও নয় বল বৃষ্টির মতো, গুলির বস একটা নল থাকে, বৃষ্টির তো অসংখ্য নল, বৃষ্টির মতো তারা আমাদের রিকোয়েস্ট করছে সুব্রদেবের গান শোনা, সুব্রদেবের গান শোনা, সুব্রদেবের গান শোনা, বিশেষ করে মেয়েরা সুব্রদেবের গান শোনা, সুব্রদেবের গান শোনা, সুব্রদেবের গান শোনা, ফোন আসছে ভাইয়া প্লিজ সুব্রদেবের গানটা শোনেন। এটাই প্রমাণ হয় আমরা যতই মানে অন্য শিল্পীদের ভক্ত হই না কেন, আমরা যতই রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করি না কেন, কেউ নিতে পারবে না, কেউ এই জায়গা নিতে পারবে না।
রবীন্দ্রনাথ হচ্ছে গুরুদেব, আর হচ্ছে শুভ্রদেব,
শুভ্রদেব
বুঝতে হবে,
দুইজন দেব, হ্যাঁ গুরুদেব শুভ্রদেব, আর আমরা দুইজন দেব দাস। শ্রোতাদের অনুরোধে এই মহান কিংবদন্তি তুল্য শিল্পীর প্রতি আমাদের জীবী ব্যান্ডেতেই প্রথম, জীবনে প্রথম আমাদের ব্যান্ডি তারা অন্য কোনো শিল্পীর গান গাচ্ছে, ব্যান্ডি সাধারণত মৌলিক গান গায়, নিজেদের গান ছাড়া তারা ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানও তারা গায়, কেন গালি তারা গায়, জন এন্টনের গান গাইতে বসছে রাজি হয়েছে, কিন্তু তারা অনেক কষ্টে রাজি হয়েছে,
চিত্রলেন
না লিখিত নট, হ্যাঁ ওটা নিশ্চিত, আমি লিখিত পড়ি নাই রাজীব, দয়া করে আজকে রবি ভাই না, ওটা লিখিত না ওটা নিশ্চিত,
আমি নিশ্চিত বলছি রাজীব, ঠিক আছে
রাজীব আমি রবি বলতেছে দেব মন খুব খারাপ, আমি রেখে মন খারাপ খারাপ আমার হাসপাতালে পেটিএন্ট আছে, মানে পেটিএন্ট হাসপাতালে পেটিএন্ট আছে মানে বাস বুঝলেন না, হাসপাতালে পেটিএন্ট পেটিএন্ট ভর্তি করা আছে, আমি বুঝতে পেটিএন্ট কি আজকে মন খারাপ ছিল রাজীবের, রাজীব কাজ করে যাচ্ছে কিন্তু কোন প্রমোশন পাচ্ছে না, রাজীব আমাকে দুঃখ নিয়ে বলতেছে বস হনেস্টির কোনো মূল্য নাই, হনেস্টের কি লাভ, কি হবে হনেস্টার থেকে লাভ নেই, এত হনেস্টলি কাজ করি কেউ মূল্যায়ন করে না, এটা হনেস্ট বস এইচ আছে কিন্তু ওটাকে উজ্জ্বল রাখতে হবে অনেস্ট, তুই যদি বলেন প্রমোশন তো হবে না বস, না আমার আসলেই ভালো লাগে না, আমি ব্যান্ডিকে জানাচ্ছি যে আমার আসলেই কিচ্ছু ভালো লাগে না এবং ভালো লাগে না নিয়ে
এই জন্যই তো আমরা ওই গান
না আসলে এই গানটা শুনলে রাজীব তোমার ভালো লাগবে, আসলেই ভালো লাগে না, আমি ভালো লাগে না নিয়ে মেয়েটা গান লিখছে, মেয়েটা গানটা ভালো লাগে না, খুব হেভি মেটালিক গান, ভাল লাগে না 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 কারণ আসিবেন্টাস রবি শো করার জন্য তার কোন মাল লাগে না, আপনাকে যে
গান গাইতে কোন তাল
তাল লাগে না, এবং আরেকটা রাজীব আসেন লাগে না, কিন্তু যেহেতু আমাদের এই শো এটা একটা রেডিও শো, যারা শুনতে চাও রাজীবের আরেকটা কি লাগে না, ভাল লাগে না ঝাল লাগে না তাল লাগে না এবং টান লাগে না, এটার পর রাজীবের আরেকটা ইস্ট লাগে না,
এটা কি
না 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 মাল লাগে না, কথা বলছে রাজীবের মালও লাগে না, কি সেই জিনিস যেটি লাগে না, তাহলে আমাদেরকে ফোন দাও, আমরা ফোনে তোমাদেরকে পার্সোনালি বলে দেবো, আমাদের ফোন দেওয়ার নাম্বারটি হচ্ছে 5815192196, এই নম্বরে, এটা একটা ব্যক্তিগত সার্ভিস হবে, আমরা রেডিওতে এই শব্দটা উচ্চারণ করতে পারবো না, আমাদের আমরা যখন এই শো করতে আসি রাজীব তো ওই শব্দ ছাড়া কথাই বলতে পারতো না, অনেক কষ্টে রাজীবকে এক মাস ধরে প্র্যাকটিস করা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রাজীব এখনো আমরা যখন রাজীব বেশি হয়ে যায়, ও রাজীবের টাল হওয়া প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল, টাল হওয়া প্রসঙ্গে গল্পটা কি সেটা হচ্ছে যে রাজীব এরকম আমাদের শোতেই এই রাজীব ভাষাটা একদিন কথা দিয়েছিল সে আর কোনোদিন মাদক দ্রব্য হাতে নেবে না, কিন্তু হায় সে তো সোর কথা, রাজীব হাসান কথা দেয় কথা না রাখার জন্য, রাজীব হাসান প্রমিস করে প্রমিস ভাঙার জন্য, এরকম সে প্রমিস একদিন ভেঙে মাঝরাত্রে রাত 4টার দিকে বাসায় ফিরেছে, রাজীবের বউ ধরেছে কি ব্যাপার সারা রাত কোথায় ছিলে, রাজীব বলল রবিবার সাথে দামা খেলছিলাম, তখন রাজীবের বউ বলল কি করতেছিল, রাজীব বললাম না রবিবার সাথে দামা খেলছিলাম, রাজীবের বাবা জিজ্ঞেস করল কি করছিল তুমি, আমি রবিবার সাথে দাবা খেলছিলাম, তখন ভাবি বলল তুমি যদি রবিবার সাথে দাবাই খেলো তোমার গা দিয়ে কেন ভটকার গন্ধ আসছে, তখন রাজীব বলল তাহলে কিসের গন্ধ আসবে, দাবার গন্ধ, দাবার আসলে গন্ধ আসে না, আমরা হিউমারটা কোথায় দিচ্ছি, হিউমারটা কোথায় হিউমারটা বল, প্রতি রাত্রে দাবা খেলতে হয় না, প্রতি রাত্রে দাবা খেললে হিউমারটা কমে যায়, আমরা কি বস আমাদের শ্রোতাদের
আমি তার একটা গল্প বলি,
রবি ভাই একদিন শেরাটনের সামনে উঠছে আর কি সিএনজিতে, কেন শেরাটনে গেছিলাম আমি বলতেছি না, সিএনজি এই সিএনজি যাওয়া, সিএনজি হ্যাঁ যাবো স্যার, কোথায় যাবেন, শেরাটনে যাওয়া স্যার, এটাই তো শেরাটন, হ্যাঁ যে আমাদের বেশি জানো আমি শেরাটনে যাবো, শেরাটনে স্যার এইটাই শেরাটন, আপনি রাস্তা পার হলে সিরাজগঞ্জ যেতে পারবেন। না আমি সিরাজগঞ্জে যাবো, আমি সিরাজগঞ্জে যাবো। সিনজেলা উপায় না পেয়ে এরকম ঠিক স্যার বসেন, বসছে সিনজেলা স্টার্ট দিচ্ছে যে এখন ওই কোথায় যাবে, ওইটাই তো সিরাজগঞ্জ। সিনজেলা স্টার্ট দিয়ে ভুম 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 করে একটুক্ষণ 15 মিনিট ধরে ভুম ভুম, ওইখানে দাঁড়ায় সিনজিন দেখাচ্ছে না, দাঁড়ায় যাবে কোথায় ওইটাই তো সিরাজগঞ্জ। সিনজেলা ভুম ভুম করে দাঁড়ায় 15 মিনিট পর দাঁড়ায় স্যার সিরাজগঞ্জ আসছে। নামছে গাড়ি এত জোরে চালাও কেন, গাড়ি এত জোরে চালাও কেন?
এটা হিউমারটা কোথায় বা?
কোন হিউমার নেই,
কোন হিউমার নেই। বস আমরা যে আমাদের কিংবদন্তী তুল্য শিল্পী শুক্লদেবের গান শুনতে চেয়েছিলাম, দুঃখের বিষয় গানটা আমরা গাইব, দুর্দান্ত একটি গান, প্রস্তুত যুগের একটি গান, যে গান শুনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চোখের পানি ফেলেছেন, যে গান শুনে স্বয়ং কাদম্বিনী দেবী চোখের পানি ফেলেছেন, যে গানকে আমি যে গান শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবনে গায়ক হব, নায়ক হব, দরকার হলে নায়িকাও হব, প্লেন হব, কিন্তু গায়ক হব। কারণ এই বস থাকতে আর গান গাওয়ার কোনো মানে হয় না। আমরা সেই শুভ্রদেবের গানে ফিরে আসব, তবে গানের কথা বলতে বলতে আমাদের বিরতি দেবার সময় এসে গেছে। ছোট্ট একটা বিরতি আমরা নেব, বিরতির পর আমরা আমাদের শ্রোতারা যে এত লাখ লাখ এসএমএস পাঠাচ্ছেন শুভ্রদেবের গানটি শোনার জন্য, আমরা সেই গান অবশ্যই শোনাব। এবং ব্যান্ডি তারা সাহস পাচ্ছিল না যে আমরা বসের গান গাইব, বস যদি মাইন্ড করে বললাম দেখো যারা বড় মানুষ, যারা শুভ্রদেবের মতো দেবতার সমতুল্য মানুষ, তারা কি মাইন্ড করে বস ছোটখাটো ব্যাপারে?
আপনি না 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 অবশ্যই না
বলুন তো। আমরা গান গাওয়ার আগেই শুভ্রদেব দেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গুরুদেবের জন্মদিন উপলক্ষে যদি শুভ্রদেব ব্যাপারটা কনসিডার করে দেখতেন যে গুরুদেবের জন্মদিন উপলক্ষে আমরা শুভ্রদেবের গানটা গাচ্ছি, তাহলে ব্যাপারটা কিন্তু লেখা চুকে যায়। আমাদের মাঝখানে একটু খবরের বিরতি নিতে হবে, বিরতির পর আমরা ফিরে এসে শুভ্রদেব
মানে গানটা হলে না আমাদের শ্রোতার খবরটা মনোযোগ দিয়ে শুনবে না, কিন্তু আজকের খবরটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক কিছু তথ্য আসবে। তো আমাদের রেডিওতে থেকে আমাদের উপর থেকে বলা আছে যে গানটা ওই গানের মুহের আবিষ্ট থাকলে আর
আমাদের মানে আমাদের শ্রোতারা লক্ষ্য করে যে 11:20 থেকে 12 পর্যন্ত শোটা খুব ধীমে তালে চলে। কারণ কি? কারণ হচ্ছে এবিসি রেডিও আমাদেরকে বলে দিছে যে দেখো শোতে বেশি হইচই করো না, কারণ আমরা যখন শোতে বেশি হইচই করি, মজার কোনো কথা বলি, একটা হাসির কোনো কথা বলি, আমরা যখন ব্রেকে যাই এরপরে 5 মিনিট শ্রোতারা শুধু হাসতে থাকে, তারা খবরটা বন্ধে শোনে, খবর শুনে না দেখি কি হচ্ছে, খবর শুনে না দেখি
বিশেষে
করতেছে না, দেশ পিছিয়ে যাচ্ছে, খবর প্রচারিত হচ্ছে কিন্তু আরেকবার একটা ঘটনা করছে বস, আমাদের শো শুনে কেউ হাস নাই কিন্তু খবর শুনে সবাই হাসছে। আমার একজন টেক্সট করছে বস 12:00 থেকে 12:05 পর্যন্ত মেন্টোসের অংশটা জোস ছিল। যাই ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি
এবং আমি রাজীব হাসান।
রাজীব হাসান, রাজীব কেমন আছেন আপনি?
আমার মাথা চক্কর দিচ্ছে,
খুব স্বাভাবিক
না, সিরিয়াসলি মাথা চক্কর দিচ্ছে। আমি জানি না আপনি জাস্ট পানিটা খাইলেন ওই মগে, আমিও পানি খাইলাম একটু পরপর, তারপর থেকে মাথা চক্কর দিচ্ছে, আমি বুঝলাম না ব্যাপারটা।
গায়ে কি দাবার গন্ধ আছে বস?
মানে আমার আর রবির আলাদা মত চাই, নাহলে আমি শো করবো না, না আমি সুস্থ স্বাভাবিক থাকতে
চাই। আমারও মাথা চক্কর দিচ্ছে,
আমারও আলাদা মত চাই,
আলাদা মত না।
আপনার কথা জড়াই যাচ্ছে,
আপনার কথা
জড়াই আমাকে ঝাঁসা ঝাঁসা দেখতে কটা মিলছে না?
6টা উত্তর সঠিক হয়েছে না বস?
সঠিক।
এক লোক, আমি আপনাকে বলব এটাও মনে পড়ে গেল, এক লোক বারে গিয়ে ড্রিঙ্ক করত, কিন্তু কখন সে বুঝতো যে সে তাল হয়ে গেছে বা মাতাল হয়ে গেছে বা ড্রাঙ্ক হয়ে গেছে, যেটার জন্য সে মদ খাচ্ছে, যখন সে তার চোখের সামনে ধরেন সে আপনার সাথে খাচ্ছে, হঠাৎ করে সে দেখা শুরু করলো যে 2টা নাকি, তখন বুঝতো যে না আমার হয়ে গেছে, আজকে আমার বাসায় যেতে হবে। এটাই ছিল তার বস স্কেল, যখন সে 2টা জাহিদ দেখতো, 2টা রাজীব দেখতো, তখনই সে খাওয়া দাওয়া বস করে বাড়ি থেকে বাসায় চলে যেত। একদিন হচ্ছে কি, ওই লোক পেগে চুমুকে দেয় নাই, তাকায় রাখে 2টা রাজি, আমি তো এখনো পেগে চুমুকি দিলাম না,
তাড়াতাড়ি চাল কিভাবে হয়ে গেল ব্যাপার আর কিছু না, ওই দিন যে রাজীবটা আসলো তারা যমজ দুই ভাই সামনাসামনি বসে গেল।
রবি ভাই একদিন ইয়েতে গেছে, একবারে গেছে, অবস্থা খুবই খারাপ একদিন, আমাকে হেসে যাও
মানুষ বারে যায় হচ্ছে নর্মাল অবস্থায়, বের হয় অসুস্থ অবস্থা,
সেইটাই আপনি আপনি চাল অবস্থায় বারে যান
এবং বেরোয় সুস্থ অবস্থায়,
বের হয় সুস্থ অবস্থায়, আমাকে এক পাক হুসকে দাও, বারটেন্ডার বুঝছে যে যথেষ্ট হয়েছে, দেওয়া যাবে না, বলছে কিছু মনে করবেন না, আমাদের বার আজকে ক্লোজ, আপনি যদি অন্য বারে যান তো আপনি স্যার আমাদের বার আজকে ক্লোজ, আমরা কোনো সার্ভ করবো না, কাজ হচ্ছে বলে পাঁচ মিনিট পর ঘুরে আবার আসছে, এই আমাকে একবার হুসকে দাও, বারটেন্ডার বুঝছে যে কতটা খারাপ অবস্থা, একটু আগে তাকে বলা হলো যে স্যার কিছু মনে করবেন না আমাদের বার আজকে ক্লোজ, সার্ভ করতে পারতেছেন স্যার, আপনি আরেকটা বারে যান, আমাকে একবার হুইস্কি দাও।
বারটেন্ডারদের খুবই ধৈর্য হয়, মানে 80 মিনিটের জমির মতো লোক সামলাইতে হয়, যেহেতু খুবই ধৈর্য হয়,
ধৈর্যশীল স্যার কিছু মনে করবেন না, আজকে আমাদের বার ক্লোজ হয়ে গেছে, আপনি আরেকটা বারে যান।
আমি আরেকটা বারে যাব, কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দাও, সবগুলো বারেই তুমি কেন চাকরি করো, সবগুলো বারে তুমি চাকরি করো,
খুবই আমরা আপনাকে হারাতে চাই না রোহিত ভাই, মানে একটু স্যাড মিউজিক, আমাদের সাহিত্যে আজ দুর্দিন, রবীন্দ্রনাথ আর নেই, মাইকেল আর নেই,
কোন মাইকেল বোস,
মাইকেল মধুসূদন,
মাইকেল জ্যাকসনের কথা বলছি,
কেউই নেই
মধুসূদন,
হুমায়ুন আহমেদও আর নেই,
হুমায়ুন আজাদ
আপনি আমাদের ভরসা বল, আপনি আমাদের আর শেষ আশ্রয় স্থল, নিজেকে তিলে তিলে এইভাবে ধ্বংস করবেন না, সুস্থ আলোর পথে আসুন রবি ভাই, সাহিত্যের দোহাই আলোর পথে আসুন, এই রেডিওর দোহাই আলোর পথে আসুন, যদি রেডিও ভালো না লাগে, সাহিত্য ভালো না লাগে, যে 16-17 মেয়েকে আপনি ভালোবেসে যাচ্ছেন তাদের দোহাই,
কয়জনকে ভালোবাসছিল
16-17 জন, কম বললাম না বেশি বললাম, একটু কম হয়ে গেছিল, সেটা রাউন্ড ফিগার করলে ভালো শোনা, হয় 15টা থাকে না তো 20 থাকে, 16-17 জন অনেকে না খুব সত্যির মতো শোনায়, আপনি যেমন সত্যির মতো কথা বলেন মতো আমরা পেঁচা গেছে। আচ্ছা আমরা রবীন্দ্রনাথে ছিলাম এবং তার আগে আমরা রবীন্দ্র গুরুদেবকে উৎসর্গ করে
শুভ্রদেবের
গান আমরা আজকে পরিবেশন করব এবং শ্রোতারা আসলেই তাই ধৈর্য হারা হয়ে গেছে, কঠিন গান, বাংলার একমাত্র মরণমুখী গান,
এবং আমরা যে হার্ডরক গানের কথা বলি সেই হার্ডরকের বাংলা হার্ডরক কিন্তু কঠিন পাথর যেটা ব্যাপারে সেটা কিন্তু শুভদেবী শুরু করেছিল, তার তিনি একটা পাথর বিষয়ক গান গেছিল, এই গান শোনার পরই সবাই বুঝলো যে হার্ডরক আসলে কাকে বলে, এবং এটা আমাদের ভাগ্য যে আমরা এই দেশে জন্মেছিলাম, আমাদের ভাগ্য যে আমরা দুইটা মহান মানুষের সংস্পর্শে এসেছিলাম, গুরুদেব এবং শুভ্রদেব, এবং আমরা ভাগ্য যে হার্ড রক বলতে যা বোঝায় কঠিন পাথর এরকম একটি রক বাজ গান শুনতে শুনতে আমরা
বড় হয়েছি।
ওকে আমরা শুরু করি শুভ্রদেবের সেই গানটি, ব্যান্ডি আমরা কি রেডি? ওকে 1 2 3 4
যতই বেশি
তোমাকে খুঁজবে পাথর তোমার সব ব্যথা সয়ে যাবে নীরবে।
শুভ্রদেবের মধ্যে বস আরেকটা ম্যাজিক আছে, ম্যাজিকটা বলে বস। আমি যখন ক্লাস টুতে পড়ি শুভ্রদেবকে আমি যেরকম দেখেছিলাম, আজকে আমি টু না বস দুইটা বাচ্চার বাবা, এর মধ্যে 75 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে 75 বছর পেরিয়ে শুভ্রদেব কিন্তু ঠিক অবিকল আগের মতোই আসতো। সেই শুধু তাই না বস, আমার বাবাও যখন ক্লাস টু দিয়ে পড়তো শুভ্রদেবকে সে একই রকম দেখতো। আজকে বস
আপনার মেয়ে যখন ক্লাস
এবং তার মেয়ে এবং তার মেয়ে আমরা এই দোয়াই করি আজকে গুরুদেবের জন্মদিনে, গুরুদেব ফিচারিং শুভ্রদেব অথবা শুভ্রদেব ফিচারিং গুরুদেব যাই হোক না কেন, আর এই দোয়াই করি যে আমার মেয়ে যখন ক্লাস টুতে পড়বে আমাদের শুভ্রদেব যেন কিরকম কিউট থাকে, আমার চুল পাচ্ছে, আরে আপনি আমি তো কোন ছাই বস রবীন্দ্রনাথের চুল পাচ্ছি, শুভ্রদেবের চুল পাকা দেখছি না 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 রে একদম রে পুরা রে পশ্চুলায় কলপ লাগে না মূর্খ না দুষ্টুই করলাম, এটা পান ছিল বড়দের তো পান করাই যায় তাহলে পান এই পানটা আশা করি এই বড় মাপের মানুষটা স্বাভাবিক ভাবে দেবে। আচ্ছা দেখ আমরা রবীন্দ্রনাথের আলোচনায় আসছি বস, বস রবীন্দ্রনাথ এবং রবির মধ্যে পার্থক্য কি, রবীন্দ্রনাথ এবং রবির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, একটা মিল মিলটাই তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। রবীন্দ্রনাথের জীবনে অনেক নারী আসছে এবং সেই নারীত্বে অনুপ্রাণিত হয়ে তিনি একের পর এক অসাধারণ সাহিত্য দিয়ে গেছেন, এমনকি রবীন্দ্রনাথ যখন তার জীবনের প্রায় সায়ান্নে একদম বৃদ্ধ বয়সে তখন তার জীবনে নতুন যৌবন নিয়ে এসেছিল রানু, এবং তিনি রানুকে মাথায় রেখে রক্তকরবীর নন্দিনী চরিত্রটি এঁকেছিলেন। তো প্রত্যেকটি নারী রবীন্দ্রনাথের জীবনে এসেছে এবং অজস্র অজস্র বাংলা সাহিত্যের ক্লাসিক সব আমরা গল্প উপন্যাস কবিতা গান পেয়েছি। আপনার জীবনে বস একইভাবে অজস্র নারী এসেছে, অজস্র নারী এসেছে, অজস্র নারী এসেছে, ভিক্টোরিয়া ও কম্পু এসেছে, রানু এসেছে, মেজ বৌঠান এসেছে, কিন্তু সাহিত্যটা তো বস আপনি কি লিখতে চান একটু দেখাবেন আমাদেরকে। আমি আপনাকে বলি বস রবীন্দ্রনাথের এবং আমার মধ্যে বেসিক পার্থক্য কোথায় জানেন, রবীন্দ্রনাথের একটা ভাবি ছিল, আমার ভাবি তো দূরের কথা বল আমার বড় ভাই নাই, আমি পরিবারের এটা একদিন যে আমাদের সাথে প্যাসটা এখানেই লেগে গেছে, একদিন এক ভাবি ফোন দিলাম আমাদের ভাবি ভাইয়া কি বাসায় আমাদের বস রবীন্দ্রনাথ এই এই জায়গায় পার্থক্য রবীন্দ্রনাথের সেই ভাবি যাকে সে নতুন বৌঠান বলতো বা মেজ বৌদি বলতো সেই কাদম্বিনী দেবী, এটা ছিল রবীন্দ্রনাথের আপন ভাইয়ের বউ, আপন বড় ভাইয়ের আপন মেজ ভাইয়ের বউ, আমার তো আপন মেজ ভাইয়ের কোনো চান্স নাই ধার নিজে নিজের ভুল শুধরানোর উপায় আছে, কিন্তু ভুল যদি আপনার বাবা মা করে বস তার শুধরানোর কোনো উপায় আছে না কোনো উপায়, তো এই হচ্ছে কাহিনী। আমার যারা আর কি যে নতুন বৌঠান আছে সবাই যাও বল তার করা আরেকজনের ভাই তার বড় ভাই তার বউ তাকে আমি নতুন বৌঠান কাদম্বির ফলে হয় কি বল জাল ভাবি আপনাকে জাল সাহিত্য জাল সাহিত্য দিচ্ছি, ফলে আপনি যে প্রোডাক্ট যদি জাল হয় জাল হয় রবীন্দ্রনাথ লিখতো মহাকাব্য আমি লিখি চটি কাব্য না মাইন্ড এই শোতে আমি অনেক কিছু টলারেজ করি, তার মানে এই না যে অস্থিরতা টলারেজ করি না, চটি মানে তো ছোট সাইজের বোঝাচ্ছে আমি বুঝছি
দৃষ্টিকোণ
চিরন সাইজের। জিনিস যদি বস জাল হয়, মাল যদি জাল হয়, আউটপুট ইজ অলওয়েজ জাল। রবীন্দ্রনাথ লিখেছে মহাকাব্য, আমি লিখি 300 শব্দের স্ট্যাটাস। আমার আছে প্রোডাকশন আছে, একজন যে নাই তা না, আছে বস। আর একটা দ্বিতীয় পার্থ কি জানেন, রবীন্দ্রনাথের অল্প বয়সী প্রেমিকার নাম কি ছিল? রানু। আমার প্রেমিকার নাম হচ্ছে জানু। কই রানু কই জানু, হয় না। তবে হ্যাঁ, গত বইমেলায় বল একটা মিক্ষেপে গেছিল, সে রানু হবেই। যাতে বলি না আমার রানু, আমি রবীন্দ্রনাথ না, তুমি রানু হয়ে কি করবা? ইউ বেটার গো টু রাজীব আর সামাদার এলস, যারা যাদের মধ্যে রবীন্দ্র প্রতিভা আছে, লেখালেখি করার ইচ্ছা আছে। আপনি, আমি আপনার রানু হব, আমি আপনার রানু হব এবং আপনি লেখা শুরু করব। আমার কাহিনী কি হয়েছে, এক লোক তার পাশে একটা বিড়াল ছিল, বস বিড়াল খুবই ডিস্টার্ব করত। লোক একদিন বিড়ালটা বস্তায় করে নিয়ে তার বাড়ি থেকে সে হাঁটছে 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 হাঁটছে, এইভাবে হেঁটে হেঁটে সে 10 মাইল দৌড়ে গেছে। যাওয়ার পর বিড়ালটা দেখে তারপর সে বস্তানে বসে চলে আসে। বাসায় আছাড়ার কতক্ষণ পরই দেখে বিড়ালটা ঠুকতে ঠুকতে তার বাসায় চলে আসে। এই লোকটা মহা খেপা, এরপর দিন ওই লোকটা আবার বস্তায় করছে বিড়ালটাকে, ঘুরে আবার হাঁটা শুরু করে, হাঁটতে 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 20 মাইল ধরে বিড়ালটাকে ছেড়ে আবার বাসায় চলে আসে। কিছুক্ষণ পর বিড়াল এসে বাসে, এরপর এই লোক বিড়ালটাকে আবার বস্তায় করছে পর দিন, তারপর হাঁটছে 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 হেঁটেও বস্তু লাই, তারপর দৌড়াচ্ছে রীতিমতো দোকানে তুলনা, তারপর সিএনজি নিয়ে, বাস নিয়ে, এমনকি লঞ্চে করে প্রায় 200 মাইল দূরে ছিল। যে বিড়ালটাকে দেখে চলে আসবে, সে আর বাসা খুঁজে পাচ্ছে না। এরপর বউকে বাসায় ফোন দিচ্ছে, বিড়াল কি পৌঁছে এসছে? হ্যাঁ পৌঁছে এসছে। তাহলে বিড়ালটাকে পাঠাও, আমি রাস্তা হারাই ফেলছি। আচ্ছা, আমি সাহিত্যিক হতে চাই না, বস কারণ কি জানেন বস? কারণ আমি চরিত্রকে বেশি গুরুত্ব দিই, সাহিত্য থেকে চরিত্র আমার কাছে বেশি।
হ্যাঁ, সাহিত্যিক মাত্র চরিত্র নিয়ে কাজ করে।
হ্যাঁ, চরিত্র
গল্প উপন্যাস বলেন আর কবিতা বলেন, সেখানে কিছু না কিছু চরিত্র থাকে।
এই জন্য বস আমার, আমি দেখছি যে বস আপনার মত সাহিত্য
সাহিত্যের চরিত্রটা আসে, কারণ আপনার চরিত্র ব্যাপারটাই নাই। আপনি যে একটা নায়িকা চরিত্র রাখবেন, নায়ক চরিত্র রাখবেন, চরিত্রই আসে না, কারণ চরিত্র ব্যাপারটা আপনার সঙ্গে ঠিক যায় না।
এটাই বলতেছিলাম যে বস সাহিত্য রচনা করতে গেলে এই রানু, কাদম্বিনী দেবী, ভিক্টোরিয়া ওকাম্পো এদেরকে রাখতে হবে, তার মানে আপনি লেখার উৎসাহটা পাবেন
না। এটা খুবই ভালো একটা, রবীন্দ্রনাথ
চুলা যেমন গ্যাস ছাড়া চলে না বস,
না একদম ডেফিনেটলি,
কলে যেমন পানি লাগবেই,
কাঠের চুলা
একদম, কাঠের চুলার জন্যই লাগবে, কাঠ লাগবে। এই আসল জ্বালানি কি, সাহিত্যের আসল জ্বালানি হচ্ছে
ইন্সপিরেশন,
ইন্সপিরেশন। এবং ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? ইন্সপিরেশন কাঠ থেকে না, ইন্সপিরেশনটা আসে হচ্ছে বেসিক্যালি মেয়েদের কাছ থেকে। মেয়েরা যে ইন্সপিরেশনটা দিতে পারবে, ওই ইন্সপিরেশন ইন্টারনেটের বস 2 মেগাবাইট স্পিডেও আপনি ওই ইন্সপিরেশন ডাউনলোড করতে পারবেন।
রবীন্দ্রনাথ মংপুতে গেলে মৈত্রী দেবীর বাসায় উঠতেন এবং সেখানে তিনি অনেক সাহিত্য দায়িত্ব করেছেন। এবং রবীন্দ্রনাথ কেনে মৈত্রী দেবী, একটা খুবই চমৎকার বই আছে মংপুতে রবীন্দ্রনাথ। এবং সেইখানে একটা ঘটনার কথা উল্লেখ করা আছে যে রবীন্দ্রনাথ একবার মধু নিয়ে কবিতা লিখছে এবং সেই কবিতা প্রবাসীতে প্রকাশিত হয়েছে। এবং রবীন্দ্রনাথের এক ভক্ত কিছুদিন পর একটা গিফট পাঠিয়েছে, গিফট প্যাক খোলার পর দেখা গেল যে এক শিশি, বিশাল এক শিশি মধু পাঠানো হয়েছে। রবীন্দ্রনাথ আকাশ দিয়ে বলল যে এদেরকে আমি কিভাবে বুঝাই, কিভাবে বুঝাই যে মধু খাইলে মধুর মধুর কবিতা আসে না, মধু খাবো খাইলে যে আমার মধ্যে মধুর মধুর কবিতা আসতো, সে সম্ভব না, কবিতা লিখতে গেলে ইন্সপিরেশন দরকার। তো রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের ছেলে ছিল রথীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ বলল বাবা এর চেয়ে যদি চাল ডাল নিয়ে কবিতা লিখতা কতটা ভালো হইতো, বাসায় চাল ডাল আসত। পাশে মৈত্রী দেবীর স্বামী দাঁড়ায় ছিল, তো গুরুদেব ভাগ্যিস বউ নিয়ে কখনো কবিতা লেখেন নাই, কুঠার পাশে বউ চলে আসছে ব্যাপারটা শোভনীয় হইত। সেটাই হচ্ছে কাহিনী, কি আশ্চর্যের কথা বস, আমি রবীন্দ্রনাথ হতে চাই না,
কিন্তু আমাদের লিসেনাররা মেয়েরা গানও করতে চায়, তারা আমাকে খুবই ডিস্টার্ব করে, খুবই ডিস্টার্ব করে, রাত্রে ঘুমাতে পারি না।
কেন
কোন ইনবক্স?
আচ্ছা ইনবক্স,
আমি একটা মেয়েকে হোয়াটসঅ্যাপে ব্লক করছি, এরপর সে ভাইবারে নকার শুরু, ভাইবারে ব্লক করছে, এরপর ফেসবুকে নকার শুরু, ফেসবুকে ব্লক করছি, ডাইরেক্ট ফোন দেয়, বাঁচার কোনো উপায় নেই,
ফোন বন্ধ করে না যে কোনো দিন বাসায়
এসে ভাবি ভাবি না অবশ্য একদম অরিজিনাল রানু, মানে রানু হতে ইচ্ছুক। এবং আমি জানি, আমি এখন বলতে পারেন যে আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করছেন, ভাইবার বন্ধ করছেন, ফেসবুকে ব্লক করছেন, ফোনটা অফ করেন, ফোনটা অফ করলেই তো মেয়েটা অফ হয়ে যাবে, ভুল, ফোন অফ করলে বাসায় চলে আসবে, কারণ একটা চ্যানেল তাকে দিতেই হবে, একটা ফ্রিকোয়েন্সি না দিলে বস হবে না। এরকম এক বস রানু হতে চায় যারা, তাদের উদ্দেশ্যে একটা কবিতা লিখছি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে,
গে শোনাবেন,
গে শোনাবো না বস, কবিতাটা আবৃত্তি করে শোনাবো, এটা স্যাড মিউজিক, এটা স্যাড মিউজিক, স্যাড মিউজিক, স্যাড ব্যান্ডি, স্যাড স্যাড মেয়েটাকে বললাম আমার হাত তোমাকে ধরতে দেব না, এই হাতে অনেক কাদা, নদীর মতো খিলখিল শব্দে হেসে মেয়েটা বলল রবিবাবু আমি তো তোমার হাত ধরতে আসিনি, তোমার হাতের কাদা ধুয়ে দিতে এসেছি, তোমার মতো বুড়োভামের হাত ধরব কোন দুঃখে। কথাটা বলে আমার হাতে সমস্ত কাদা মেয়েটা নিজের হাতে মাখল। কেমন হয়েছে রাজীব?
অসাধারণ হয়েছিল ভাই, সত্যি অসাধারণ, আমি ইমোশনাল হয়ে গেলাম, ইমো হয়ে গেলাম। আমিও একটা লিখছি বস।
হ্যাঁ বস বলেন,
না না
হার্ড রক বস,
এটা মিউজিকই লাগবে, এটা আপনি সহ্য করতে পারবেন না, এটা এতটা ক্যাপাসিটি ক্র্যাজি নিতে পারবেন না। মেয়েটাকে বলল রবি আমার হাত ধরো, আমার হাতে অনেক কাদা। মেয়েটা রবিকে বলল রবিবাবু তোমার হাত ধরবো না, কেন ধরবো তোমার হাত, তুমি তো আমার দাদা।
এই শুনে রাজীব হেসে দিল, মেয়েটা বলল রাজীবকে হেসো না গাধা।
কারণ শুনে রবিও হেসে দিল, বললো তুই কেন আসছিস, তুই তো হাদা।
তখন মেয়েটা চোখে চোখ রেখে বলল ভালোবাসা একটা বড় ধাঁধা।
আমি এখন মানে গ্যাস পাই না, তারা কোনো অন্তমেল পাচ্ছে না বস। আপনি তো আবার বলছেন গ্যাস টেস্ট, পেটের গ্যাস টেস্ট দিয়ে তো ভাবলাম
না। ভালোবাসা বল, এটি হচ্ছে কথা, লাভ ইজ এ বিগ প্যারাডক্স। রানুকে আমি 10 মাইল দূরে রেখে আসি, চলে আসি 20 মাইল দূরে রেখে আসি, চলে আসি 30 মাইল দূরে রেখে আসি, এরপর যেদিন আমি তাকে 100 মাইল দূরে রেখে আসি, না আমি আসতে পারি না বস, রানু চলে আসে, এবং ফাইনালি আমাকে রানুকে ফোন দিয়ে বলতে হয় ওগো রানু সিএনজি পাঠাও, আমি বাসায় যাবো। তবে বস রবীন্দ্রনাথ হতে গেলে অনেক বেশি নির্মম হতো, রবীন্দ্রনাথকে নিয়ে একটা জোকস প্রচলিত আছে। রবীন্দ্রনাথ স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, এই যে ক্রিকেট টেস্ট ম্যাচ, পাশের সিটটা ফাঁকা, তো লোকজন জিজ্ঞেস করছে পাশের সিট কি, মানে পাশের সিট ফাঁকা কেন, তো রবীন্দ্রনাথ বলল যে আসলে আমি এবং আমার বউ একসঙ্গে ক্রিকেট খেলা দেখি, তো বউ কই, বউ মারা গেছে, তো সবাই খুবই মুগ্ধ হইল রবীন্দ্রনাথের, বউ মারা গেছে। তারপরে ও লোকটা দুইটা সিট নিয়ে ঠিকই, দুইটা স্টেডিয়ামের দু গ্যালারিতে দুইটা আসন নিয়ে এসে ঠিক খেলা দেখতে আসে। তখন লোকজন বলল যে গুরুদেব আপনি তো এক কাজ করতে পারেন, এই ফাঁকা সিটটাকে অন্য কাউকে নিয়ে আসতে পারেন, আপনি আপনার নাতি সুজন তাদেরকে নিয়ে আসতে পারেন। তো গুরু বলল নিয়ে আসা যেত, কিন্তু ওরা সব আর বউকে পোড়াতে গেছে, শেষকৃত্য করতে গেছে, এতখানি ধরতে পারছেন ফোনটা?
না আমি এতখানি নির্ম হতে হয় বল, নির্ম এবং এতখানি খেলা পাগল হতে হয়, এবং রবীন্দ্রনাথ ভয়ঙ্কর রকমের খেলা পাগল ছিলেন, এবং
যে জন্য রেখেছে খেলাঘর বাড়তে রেখেছে,
না 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 তিনি এতটাই খেলাভক্ত ছিলেন, এতটাই খেলাভক্ত ছিলেন, এতটাই খেলাভক্ত ছিলেন,
খেলা ছাড়া উনি থাকতেই পারতেন।
তিনি লিখেছেন, প্রভু বল দাও মোরে বল দাও।
রবীন্দ্রনাথ বুঝছে, আমিও বুঝছি, কিন্তু রবীন্দ্রনাথ কার্যক্রমে এটা বলুন না কি বুঝাতে গেছে, আমি জানি না।
আপনি নীরবে,
আমি নীরবে বস
না। আজকে রবীন্দ্রনাথ নিয়ে অনেক স্ট্যাটাস
ছুঁয়ে যাব নীরবে।
আজকে রবীন্দ্রনাথ নিয়ে আসলে অনেক অনেক স্ট্যাটাস দিয়েছে, তার মধ্যে একটা স্ট্যাটাস আমার খুবই পছন্দ হয়েছে, আবার একটু খুবই বিতর্কিত হতে পারে স্ট্যাটাসটা, আমি একটু ঝুঁকি নিয়েই বলতেছি, আমার লেখা না, এতটা প্রতিভা আমার দেয়নি। একজন লিখছে যে সেকালে ছিল ভানু সিংহ, রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ, আর একালে আছে সানি লিওন। না এখানে মানে চিন্তা করেন কিভাবে মিলাইছে, ভানু মানে হচ্ছে সূর্য এবং ভানুর সঙ্গে সানি মিলাইছে, আর সিংহ মানে হচ্ছে লায়ন, লায়ন মানে লিওন মানে এক অর্থে লায়নই, সানি লিওন। সেকালে ছিল ভানু সিংহ, একালে আছে সানি লিওন। আমি টাকি খেয়ে গেছি, এই তো প্রতিভা।
আমি তো রবীন্দ্রনাথ পর্বত পুরো উপযুক্ত পরিবেশ ছিল, রবীন্দ্রনাথ একটা জমিদার ফ্যামিলির সন্তান ছিল, আমিও জমিদার ফ্যামিলির সন্তান, এবং রবীন্দ্রনাথের বইয়ের নাম ছিল বস ভবতারিণী দেবী, যে মানে
আপনার বইয়ের নাম স্বামী তারিণী,
যে মেয়ের নাম ভবতারিণী দেবী, সেই মেয়ের আইকিউ লেভেল বস কিনতে পারবে, আমার বইয়ের একই লেভেলের আইকিউ ওস্তাদ। আমি আপনার বলি, ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার উপর দিয়ে ট্রাক উঠে গেল, আমি চ্যাপটা হয়ে গেলাম, আপনি আমার ডেড বডি নিয়ে বাসায় যাবেন, কলিং বেল চাপ দেবেন, আমার বউ ভেতর থেকে বলবো কে রবি ভাই ট্রাকের নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছে, তার ডেড বডি নিয়ে আসছে, আপনি দরজা খুলেন। আমার বউ কি বলবো জানেন,
ট্রাকটাকে সামনে তো
না, আমার বউ বলবেন দরজা নিজ দিয়ে ঢুকাই দেন। আমাকে যখন অন্য মেয়ে তুমি কি করো, সাহিত্য নিয়ে আলোচনা, তোমার ঠান্ডা অবস্থা একদম,
একদম রেডিও টিউন করে না, না
একদম এই রেডিও শুনতো। আমি বলছি যে তুমি যদি আমার রেডিও শো শোনো, একটা সমস্যা, কি সমস্যা? আমি ধরো আমি যখন শো করব, সামনে যদি আমার মা থাকে, আমার একটা অস্বস্তি লাগবে, হ্যাঁ লাগবে। আমি ধরো তুমি গান গাইছো রেডিও, সে সময় যদি তোমার বাবার সামনে থাকে, তোমার ভয় লাগবে না, হ্যাঁ লাগবে। আমি ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা, সেই সময় যদি তোমার স্কুলের হেড স্যার তোমার সামনে দাঁড়ায় থাকে, তোমার অস্বস্তি লাগবে না, হাত কাঁপবে না, বলছে হ্যাঁ কাঁপবে। একইভাবে আমি যখন রেডিও শো করি, তখন যদি তুমি শোনো, আমার না হাত কাঁপে, গলা কাঁপে, সারা শরীর কাঁপে, কারণ তুমি আমার জীবনের হেডমাস্টার। এই যে বস হেডফোন খোলাইছে কান থেকে হেডমাস্টারের কথা শুনে, আর কানে হেডফোন লাগায় নাই বস,
হঠাৎ করে চলে আসছে।
তুমি কি করো? আমি বললাম দেখো কি সুন্দর ইউটিউব ভিডিও বেরিয়েছে, অনেকক্ষণ দাঁড়ায় দেখি ইউটিউব ভিডিও একটু সুন্দর না, দেখুন কি হচ্ছে। আমি এখানে কথা বলতেছি, এটা একটা ডকুমেন্টারি, মেয়েদের সমস্যা নিয়ে আমি বোঝাচ্ছি, টোটাল বিশ্বাস করতে হবে। একটু যদি মাইনরিটি দেখতো তাহলে কিন্তু আরেকটা ছোট স্ক্রিনে ওকেও দেখা যাচ্ছে, দেখা গেলেও বস আমি সামলা নিতে পারতাম, আমাকে দেখা যাচ্ছে রিফ্লেকশন করতেছে, কাঁচের মনিটর না, মিতুর মতো, মিতু তারিণী দেবীর মতো, এত সরস সরলা মেয়ে আর হয় না, পুরা তাকে মিতু না ডেকে সরলা দেবী রাখো, মানে পুরো রবীন্দ্রনাথের যে যে পরিবেশে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ পুরো পরিবেশটা আমার মধ্যে শুধু বস কি নাই বস বলেন,
সেটাই আমি বুঝতে পারতেছি কি নাই।
রানু আছে,
ভবতারিণী আছে,
রানু না রানুষ,
রানুষ
অনেক রানু, অনেক রানু,
হ্যাঁ
আপনার মতন লুইস আমার পক্ষে সম্ভব না, কোন রাজীব আসান। আচ্ছা আপনি আপনি যখন একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করেন, আপনার মনের ভেতর কোনো অপরাধ বোধ কাজ করে না? লাগি
আমি কখনোই একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করি না, আমি
আমি একসাথে বলি,
আমি
বলি
একসাথে বা
ধরেন এক ঘন্টা বিরতি
না করি না। আমার একটাই বউ, একটাই মেয়ে, একটাই ফেসবুক অ্যাকাউন্ট এবং একটাই প্রেমিকা, এছাড়া
একটাই প্রেমিকা,
একটাই প্রেমিকা, এছাড়া আমার কোথাও কোনো শাখা নেই।
মজুর মধ্যে একটা গান গাইতে চাই, হ্যাঁ আমরা গানটা শুনি, আপনার একটা একটা শুনে একটা দুর্দান্ত একটা গান আছে, ব্যান্ডো গান, ব্যান্ডো
আমার বুকে মধ্যে খানে মধ্যে খানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে, তোমার বুকে মধ্যেখানে মধ্যেখানে হৃদয় দেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে।
বাস গানটা একটা নারী ভাষ ছিল, আপনি যদি একটু দিতেন নারী ভাষটা আর কি, মানে
মিসিং মিসিং মনে হচ্ছে মিসিং লিঙ্ক,
আপনি যদি নারী ভাষ একটু দিতেন।
হ্যাঁ আবার 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 লাইক লাইক খুব সহজ
ভালোবাসার ঘর বানিয়ে হবতে তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকে মধ্যেখানে মধ্যেখানে হৃদয় দেখানে।
বাস ওই খুবই মানে খুবই ফালতু একটা গান, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, হৃদয় নাকি বুকের মধ্যিখানে মন যেখানে, আরে হৃদয় কখনো মধ্যিখানে থাকে, হৃদয় বাম পাশে, মানে যে লিখছে তার হিউম্যান বায়োলজি সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। এই গান আপনি বাজার অনুমতি দিলেন কি হয়, শিক্ষামূলক অনুষ্ঠান।
বস আমি আপনাকে বলি, যে গান লিখছে সে আপনার মতো সারাদিন বায়োলজি নিয়ে ঘাটাঘাটি করে না, অ্যানাটমি সে পড়ে নাই
না, আমরা ভুল জিনিস
শিখাতে পারি না। আপনি যেমন হাত দিয়ে দেখছেন যে কোথায় হৃদয় থাকে, কোথায় মন থাকে, কোথায় কিডনি ফুসফুস অন্য জিনিসপত্র থাকে, সবাই তো বস ওই হাতাহাতি করতে গিয়েই তো বস আপনি টাইম পাচ্ছেন না গানটা লিখতে পারেন, সে হাতাহাতি করে নাই বলে হাত সে লেখার কাজে লাগায় আপনার হাতে, আপনি আপনি যা উনি হাতের দিকে তাকিয়ে কি রাজীব লজ্জা হয় না আপনার,
এই হাত ছুঁয়েছে একলাবতীর মুখ, এই হাত দিয়ে আমি কি কোনো পাপ করতে পারি,
ঠিকই হচ্ছে প্রশ্ন। বল এই ডায়লগ আপনি একলাবতীর সময় একলাবতীকে দিচ্ছেন, সামিয়া নাহিনের সময় সামিনা নাহিনকে দিচ্ছেন, তারপর আর কে কে নীল অপরাজিতার সময় নীল অপরাজিতাকে দিচ্ছেন, তারপর নতুন একটা মেয়ে আপনার দেখুন কাটিজন বউ বলে রাখতেছেন তাকেও দিচ্ছেন,
বেটা লেগেছে। সবাই ছোট বউ হইতে চায়, আমি বুঝে পারছি মেজ বউ তো না, আমি কেন মেজ বউ হব,
ছোট বউ করে ফেলেন পরে নাম্বারিং করেন, ছোট বউ এক, ছোট বউ দুই, বা ছোট বউয়ের পর তো আরো বউ হবে, অতি ছোট বউ, মাইক্রো বউ, অতিরিক্ত বউ, ঠিক আছে অতিরিক্ত ছোট বউ। সচিব কেমন হয়, সচিব
অতিরিক্ত,
আপনি প্রমোশন পাইতে পাইতে সচিব আরেকটা প্রমোশন পাইলেই আপনি সচিব হয়ে যাবেন, তখন কি করে সরকার যুগ্ম সচিব সহকারী সচিব ওইটাও পার হয়ে গেছে, তারপর করে অতিরিক্ত সচিব, তারপর সিনিয়র অতিরিক্ত সচিব, তারপরে সিনিয়র সহকারী অতিরিক্ত সচিব।
তারপরে সচিব বানান, আপনি এইভাবে বস বউ আগে বানান মানে সচিবকে, তারপরে অতিরিক্ত ছোট বউ, সহকারী ছোট বউ, যুগ্ম ছোট বউ, সহ সহকারী যুগ্ম।
আপনি কিন্তু আমাকে বাধ্য করতেছেন সেই বিজ্ঞাপনটা বলতে, যে বিজ্ঞাপনটা আমরা অফ ইয়ারে বাজাই, মেন্টসের যে বিজ্ঞাপন আমরা অফ ইয়ারে বাজাই, তিনটা ছোট জিনিসের নাম বলো তো। তিনটা ছোট জিনিস, সেটা তো খুব সোজা, আলু বাদাম আর একটা। এই প্রশ্ন আমাদের পাঠ শ্রোতাদের জন্য, তিনটা ছোট জিনিসের একটা যদি হয় আলু, একটা যদি হয় বাদাম, আরেকটা ছোট জিনিস কি? আমাদের লিখে পাঠাও, আমাদের SMS করো, ABC মেন্টস লিখে, তোমার নাম লিখে 221 এই নম্বরে। তিনটা ছোট জিনিসের নাম বলো তো, এটা তো খুব সোজা, আলু বাদাম আর। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, আজকে রবীন্দ্রনাথ ছাড়া আমরা আর কিচ্ছু নিয়ে আলোচনা করব না, কসম কসম।
করে ফেলে না ফেলে, হবে না ভালো ছেলে দুধ না খেলে 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 হবে না ভালো ছেলে ভুলে না গেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে 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 হবে না ভালো ছেলে দুধ না খেলে
হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে
হবে না ভালো ছেলে দুধ বেশি খেলে রাজীব হয়ে যাবে সে সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টাল বাচ্চা শোতে আমাদের তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্ড দ্য ছবি এবং আমাদের সঙ্গে দ্য স্ট্রং অ্যান্ড মিল ম্যান রাজীব হাসান
রাজীব আপনি ভালো ছেলে থাকার জন্য দিনে কয় লিটার দুধ পান করেন
আমি খুবই গরিব একটা মানুষ খুবই অভাবী একটা মানুষ
এই জন্য আপনি গরুর দুধ খেতে পারেন
না
ছাগলের দুধ আছে বলছি ওটা খাও
না আমি ভেড়াও
না ছাগল ভেড়া খুব কস্টলি বস খুবই কস্টলি উটের দুধ খান
উটের দুধ খুব কস্টলি আমি বাঘের দুধ খাই এই জন্য আমি আরো স্ট্রং
এবং উটের দুধের ব্যাপারটা বস জোকস না সেটা হচ্ছে যে আমার এক বন্ধু আসছে ওই বন্ধুর বোনের ছেলে হয়েছে মানে ওর ভাগ্নে তো ভাগ্যক্রমে ওরা থাকে কেনিয়াতে কেনিয়াতে একটা টেস্ট করা যায় যেটা বাংলাদেশে করা যায় না সেটা হচ্ছে অ্যালার্জি টেস্ট যে আপনার কি কি বিষয়ে অ্যালার্জি আছে সেটা শুরুতে টেস্ট করা যায় তো ওই ওর ভাগ্নে এসে পিচিটার অ্যালার্জি টেস্ট করা হয়েছে ধরেন অ্যালার্জি টেস্টটা খুব সহজ হাতের ওপর বিভিন্ন খাবারের স্যাম্পলগুলো লাগানো হয় তারপরে তোমার কেমিক্যাল দেওয়া হয় কোনটা অ্যালার্জি হয় তো এই পিচিটা হওয়ার পর ওর হাতের উপর বিভিন্ন খাবারের অ্যালার্জি লাগানো হয়েছে বিভিন্ন খাবারের উপাদানগুলো লাগানো হয়েছে ভাত গরুর দুধ ডিম মাংস চিনি মাছ বেগুন টেগুন লাগানো হয়েছে ডিম বন্ধু নামটা বলতেছি না কি ভাগ্যবাস সবকিছু সব গরুর দুধ অ্যালার্জি ছাগলের দুধ অ্যালার্জি মুরগিতে অ্যালার্জি গরুর মাংস অ্যালার্জি সবকিছু অ্যালার্জি চিংড়িতে তো চিংড়ি বেগুন আর অ্যালার্জিক্যাল ফুডে তো আসে ফাইনালি ওকে কি খাওয়ানো হচ্ছে জানেন বস উটের দুধ এবং অস্ট্রিচের মাংস
ভয়াবহ
ভয়াবহ ব্যাপার এবং এটা কেনিয়া থেকে তারা কোনোভাবে জোগাড় করতে পারতেছে এবং আমি জোগাড় করতে পারতেছি কারণ তার বাবা বেশ বড় চাকরি করে সারা পৃথিবী তাকে রাউন্ড মারতে হয় আমি খুব অবাক হয়েছি সে ফোনে তার বসে কথা বলতেছিল যে দেখি মিল্ক পাউডার পাওয়া যায় ক্যামেল মিল্ক পাউডার দেখি পাওয়া যায় ক্যামেল মিল্ক পাউডার বস কাহিনী বললেন আমার বাচ্চার সব এলাচ্ছে সব কিছুতে এলাচ্ছে এবং আমি মানে উনার পক্ষে সম্ভব উনি যেহেতু মানে উনি কিরকম বিদেশে ঘুরেন উনি যদি সকালে ঢাকায় ব্রেকফাস্ট করেন সিরিয়াসলি উনি দুপুরে খান হচ্ছে দুবাইয়ের রাত্রে উনি আছে হয়তো আমেরিকায় বসে খেতে হয় ঠিক আছে এই অবস্থা ওনার সো এত বেশি ট্রাফিক করলে ফলে উনার পক্ষে উটের দুধ জোগাড় করা সম্ভব হচ্ছে এবং উনি এখন উটের ক্যামেল মিল্ক পাউডার খুঁজছে এটাও উনি পেয়ে যাবে নাকি পাওয়া গেছে কোথাও আপনার কি সমস্যা বস আপনি মানে
না খাবারের রবীন্দ্রনাথেই যেহেতু আছি রবীন্দ্রনাথের মৈত্রী দেবীরই গল্প এটা তো মৈত্রী দেবী রবীন্দ্রনাথের খাবার দাবারের খুব যত্ন নিতেন এবং রবীন্দ্রনাথের তো তখন অনেক বয়স হয়ে গেছে তো একদিন এসে বলতেছে গুরুদেব আপনি ইয়ে খান কচু খান কচু খেলে প্রচুর আয়রন থাকে কচুতে এবং আপনার রক্তে এবং ডাক্তার বলছে আপনার রক্তে আয়রনের অভাব এরকম এক একদিন এক একটা জিনিস এনে বলে এটা খান এটাতে ভিটামিন এ আছে আপনার চোখের দৃষ্টির জন্য ভালো রবীন্দ্রনাথ সেই নিরামিষ খেতেন সবসময় আমিষ খেতেন না এটা নিয়ে মৈত্রী দেবীর খুব কষ্ট সবসময় একটা লোক নিরামিষ খেয়ে যাচ্ছে নিরামিষ খেয়ে যাচ্ছে তো একদিন খুব রিকোয়েস্ট করছে গুরুদেব আপনি সবসময় নিরামিষ খান আজকে আমি আপনার জন্য মগজ নিয়ে আসছি আপনি প্লিজ মগজটা খান রবীন্দ্রনাথ বলছো একদিন বললা আমার আয়রনের অভাব আমাকে কচু খাওয়াইলা একদিন বললা আমার চোখের দৃষ্টির অভাব ভিটামিন এ নামে কি জানি খাওয়াইলা আজকে তুমি আমাকে ঘিলু খাওয়াচ্ছো
মগজ খাওয়াচ্ছো
রবীন্দ্রনাথের সুবিধা কি বল, এরকম ফ্রি খাওয়া খাবার এবং ফ্রি নারীদের সঙ্গ পাইলে বস, এরকম রসিকতা বস, একটু ভালো সেন্স অফ হিউমার নিয়ে আমি জানলাম
সব যা জীবন জীবিকার
জীবন জীবিকার চাপে বস ভাবি যে সেন্স অফ হিউমার বেরোয় গেছে মানুষ তিনটা জিনিস ত্যাগ করে দুটা জিনিস বেসিক্যালি ত্যাগ করে মল এবং অভাবে পড়লে বস মানুষ আরেক জিনিস ত্যাগ করে সেন্স অফ হিউমার চিন্তা করে দেখেন রবীন্দ্রনাথ জড়িয়ে দিচ্ছে রানুকে নিয়ে কফি খাচ্ছে দিনের তো দিন খাচ্ছে বস কয়দিন রবীন্দ্রনাথ থাকবে সে কতক্ষণ সে রবীন্দ্রনাথ থাকবে আমাকে একটু বুঝাবেন
জমিদারি তো লাটে ওঠার কথা
জমিদারি বস জমিদারি তো জমিদারি মানে রবীন্দ্রনাথ কতক্ষণ থাকবে রবীন্দ্রনাথ থাকবে আমাদের দেশে যে ভালো সাহিত্য হয় না এবং আমি যে লিখি না এটা নিয়ে মেয়েরা প্রচুর কমপ্লেন করে ছেলেরা কমপ্লেন করে কোনো মেয়ে আছে আমাদের তো হাজার হাজার মেয়েরা শোনে এসে বলবে যে এই নেন মগজ খান এই মগজটা আমারও দরকার এই নেন দুধ খান নাহলে আমার কিছু ভালো ছেলেও দরকার এই নেন এটা খাইলে এনার্জি পাব এনার্জি ড্রিঙ্ক খান কেউ দেয় কেউ দেয় ফলে একটা রবি কখনোই সে রবীন্দ্রনাথ করতে পারে না যারা রবিকে রবীন্দ্রনাথ বানাতে চাও যারা রবিকে ফ্রি মগজ খাওয়াতে চাও ফ্রি ভিটামিন এ খাওয়াতে চাও ফ্রি দুধ খাওয়াতে চাও তারা ফোন দাও 5815 1926 এই নম্বরে
তবে রবীন্দ্রনাথের অনেক লিরিকে তো আমরা দেখলামই যে কিছু সমস্যা আছে গুরুদেব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে পারলেন না চলে গেছেন
তাহলে ওই শোক না পক্ষে হজম করানো বস
সেটাই একটু কষ্ট টাফ হয়ে গেছিল তো রবীন্দ্রনাথের একটা গানের প্রবলেম হুমায়ুন আহমেদ আবিষ্কার করছিল যে ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি
নিয়ে যাবি কে আমাদের
চাবি যদি ভাঙা হয়
চাবি যদি ভাঙা হয় থালা খুলবে কিভাবে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমাদের এটা হইল
রবীন্দ্রনাথ খুবই ট্যালেন্ট ছিল আমি ফেসবুকে দেখলাম দুর্দান্ত একটা যোগ সারা পৃথিবীতে ছড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা মেয়ে যদি চারটা ছেলের সাথে সম্পর্ক করে এবং গিয়ে সয় তাহলে সেই মেয়েকে আমরা কি বলি সেই মেয়েকে আমরা বলি পাস্টি আর একটা ছেলে যদি চারটা মেয়ের সাথে গিয়ে সয় তাহলে আমরা সেই ছেলেকে কি বলি আসল পুরুষ একটা মেয়ে লিখছে কেন এই বৈষম্য কেন এই বৈষম্য এটা দুর্দান্ত একটা উত্তর দেওয়া হচ্ছে যে তালা সব চাবি দিয়ে খোলা যায় বস ওটা একটা নষ্ট তালা কিন্তু যে চাবি সব তালাকে খুলতে পারে সেই চাবি হচ্ছে মাস্টার কি রবীন্দ্রনাথ বেসিক্যালি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে বলতে সেই মাস্টার কি কথা আপনার কি মনে হয়
এবং না আমি আরেকটা আমার সামনে একটা ইয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ চিলি নিয়ে একটা গান এত এবং সম্ভবত রবীন্দ্রনাথের সেই সময়ে ডায়াবেটিস ধরা পড়েছিল তিনি ডায়াবেটিক হয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি চিনির বিরহে চিনি নিয়ে একটা গান লিখেছেন এবং বিদেশি চিনি বস আমরা আসলে ওই সময় বাংলাদেশে খুব বেশি চিনি উৎপাদিত হতো না আমাদের প্রচুর পরিমাণে চিনি আমদানি করতে হতো এখন যাক আমরা মোটামুটি চিনিতে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি তারপরেও কিছু চিনি আমদানি করতে হয় আমাদের তবে রবীন্দ্রনাথ সেই সময় বুঝে গিয়েছিলেন যে আমাদের বিদেশি চিনি প্রচুর পরিমাণে প্রয়োজন এবং এই কারণে তিনি একটা গান লিখেছেন বিদেশি চিনি নিয়ে ব্যান্ডি হয়ে যাক বিদেশি চিনি নিয়ে গান
চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারে বিদেশিনি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি
বস আপনি বলতে পারেন এই গানের মধ্যে আমি কেন নারী কণ্ঠে গানটা গাইলাম না বস
কেন গেলেন না
যে কোনো লেজেন্ডারি শিল্পীরা আপনি এখনকার হৃদয় খানেরও কথা ধরেন তিনি তো আসল শিল্পী যার গান
শ্রোতারা পাগলের মতো শুনবে, কিন্তু বুঝতে পারবেন না গান কি গায়ক গাইছে না গায়িকা গাইছে। এটাই যে কোনো লেজেন্ডারি শিল্পীর বৈশিষ্ট্য। ঝামেলা কি জানেন বস, আমার গলা তো খুব ম্যানলি গলা
না, ডেফিনেটলি
কখন মিষ্টি গলায় গাইতে গেলে আমার নাকটা বন্ধ করে গাইতে হয়, অক্সিজেনের সংকটে পড়ে গেছে, খুবই রিস্কি বস, বেশিক্ষণ গাওয়া যায় না। আপনি নাক বন্ধ করে দুই হাত দিয়ে নাক চেপে ধরে দুই আঙুল দিয়ে কতক্ষণ গান গাইতে পারেন? আর কত রবির দাস হয়ে থাকবেন, আর কত রবির কাছ থেকে টাকা খাবেন? না, জাহিদ ছেলেটা খুব ভালো ছিল,
এখন টাকা ছিল।
রবি ভাই, রবি ভাই কিছুদিন আগে পটুয়াখালী না কোথায় গেছিলেন সাপের খামার দেখতে?
পটুয়াখালী,
পটুয়াখালী। এবং রবি ভাই খুবই পটুয়াখালী, এবং রবি ভাই সেদিন ভয়ঙ্কর রকমের ঝড় ছিল, মানে আমি কিছুদিন আগে তো ঢাকা দেখলেন ঢাকায় কিরকম ঝড় হচ্ছিল, শিলাবৃষ্টি ঝড়, এবং ভয়ঙ্কর রকমের ঝড়ে লঞ্চটা উল্টেও গেছিল কিন্তু ডোবে নাই।
কেন ডোবে নাই?
কেন ডোবে নাই জানেন? কারণ সঙ্গদোষে লোহা ভাসে। আসিবিন্দর যদি যেই জাহাজে জাহাজে থাকবে সেই জাহাজ ডুববে না, সঙ্গদোষের লোহা ভাসে। এই এই
জাহিদ না জানলেও হবে,
সাঁতার না জানলেও এই জাহিদ সঙ্গদোষে জাহিদ ধীরে ধীরে লোহা হয়ে যাচ্ছে, লোহা হয়ে যাচ্ছে জাহিদ। এবং কিছুদিন পর আমি দেখবো জাহিদ ভাসতেছে, শূন্যে ভাসে, খুবই হতাশ। ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পর আমি রাজীবের এই লোহা লক্কলের গল্পে আসবো। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, তোমাদের সঙ্গে রয়েছে আমি রবি, আমার সঙ্গে রয়েছে রাজীব, এবং আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ডি। ছোট্ট একটা বিরতি, পাওয়া যাবে। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্টাজ রবি,
এবং আমি রাজীব হাসান,
এবং আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ডি, এবং ব্যান্ডির সঙ্গে রয়েছে খালিদ, অঞ্জু, লোবান, এবং মিক্সিং এ আমাদের মনির। রবীন্দ্রনাথ তখন আমার কেন চান্স ছিল আমি আরেকটা বড় কারণ বলি, রবীন্দ্রনাথের বড় ভাই যতীন, যতীন্দ্রনাথ, তিনি জাহাজের ব্যবসা করতেন। জাহাজের ব্যবসা করতেন মানে হয়তো কি রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথ, তখন হচ্ছে ইংরেজ বিরোধী আন্দোলন চলছে সারা ভারতবর্ষ, ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব করতেছে, লম্বা লম্বা দেয়াল লিখন, লম্বা লম্বা বক্তৃতা, লম্বা লম্বা কথা, স্বদেশী আন্দোলন, স্বদেশী মানে একদম সবকিছু, মানে ইংরেজদের বিরুদ্ধে খুব বোমা মারো, উমুক করো, তুমুক করো। কিন্তু যেহেতু এটা রবি পরিবার, রবীন্দ্রনাথের পরিবার, তারা একদমই অন্যরকম ভাবে ভাবা শুরু করলো, রবীন্দ্রনাথ কিভাবে ভাবা শুরু করলো, যে ইংরেজদের বোমা মেরে তাড়ানো যাবে না, ইংরেজের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দিয়েও কাজ হবে, ইংরেজদের বিরুদ্ধে মিছিল বিপ্লব কোনো কিছু করে কাজ হবে, বরং
সমানে সমানে টক্কর দিতে হবে,
সমানে সমানে টক্কর দিতে হবে। তখন লঞ্চ চলতো, এবং সেই লঞ্চ সব ছিল, মালিক ছিল ইংরেজ। রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথ সে ঠিক করলো যে ইংরেজদের সাথে টেক্কা দেওয়ার জন্য সে বেশি জাহাজ নামাবে, যেটা মালিক হবে বেশি, ইংরেজ মালিক না, মানে এই জাহাজে করে বা এই লঞ্চে করে যারা যাবে ভ্রমণ করবে পুরো টাকাটা ইংল্যান্ডে চলে যাবে না, পুরো টাকাটা ভারতবর্ষেই থেকে যাবে। এই মহান উদ্দেশ্য নিয়ে যতীন্দ্রনাথ লঞ্চ নামালো, এবং লঞ্চ নামিয়ে যতীন্দ্রনাথ বলে দিল যে কেন বিদেশি লঞ্চে না হচ্ছে দেশি লঞ্চে কেন উঠবে, দুইটা একই লঞ্চ, কোয়ালিটি টোয়ালিটি সেফটি সবকিছু এক, দেশি লঞ্চে এই কারণে উঠবেন কারণ এটা আমাদের দেশের লঞ্চ, এখানে উঠলে টাকাটা দেশেই থাকবে, লোকজন সব ধুমায়া লঞ্চ এটা শুরু করলো, এবং ইংরেজদের লঞ্চ পুরা ফাঁকা, ওই লঞ্চে কেউ উঠে না,
এবং এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে যদি ঠিক করলেন যে তিনি তার আরো জাহাজ দরকার, আরো জাহাজ দিয়ে হবে না,
একটা লঞ্চ দিয়ে হবে না, আরো লঞ্চ,
আরো লঞ্চ দরকার। এবং মনে আছে জাহাজটা কলকাতা থেকে যখন বরিশালে এসে পৌঁছেছিল বিপুল গণসম্বর্ধনা দেওয়া হয়েছিল জাহাজটাকে, এবং ওখানে লোকজন হারমোনিয়াম বাজিয়ে গান গিয়েছিল, এবং যেহেতু সেই সময় স্বদেশী আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল এবং মানুষের মধ্যে একটা দেশপ্রেমের চেতনা জেগেছিল, এবং সবাই সবাই ভীষণ রকমের উল্লসিত উদ্বুদ্ধ ছিল যে বাঙালি, একটা বাঙালি এমনিতেই বাঙালি দুর্নাম আছে, বাঙালি ব্যবসা করতে পারে না, সেখানে বাঙালি পরিবারের একজন জাহাজ নামিয়ে ব্যবসা করছে, জাহাজের মতো একটা ব্যবসা করছে, সেটাও
ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে একটা অভাবিত ব্যাপার ছিল এবং মানুষ ভীষণ ভাবে সেটাকে,
মানুষটা বলছে বাঙালি,
বাঙালি, হ্যাঁ বাঙালি ভীষণ ভাবে সেটাকে বরণ করে নিয়েছিল। কিন্তু গল্পটা এখানে শেষ না,
গল্পটা আরো আছে।
যে আবেগ যতীন্দ্রনাথ দেখছিল যখন এই লঞ্চটা বরিশাল না কোন ঘাটে যেন ভিড়ে, তখন মানুষজন আবেগের চোখে পানিতে নেমে পড়ছে লঞ্চটাকে স্বাগত জানানোর জন্য। ইংরেজরা দাঁড়ায় দাঁড়ায় দেখলো, তারা হাসলো, কারণ তারা তারা ব্যবসা বুঝত, তারা হেসে দিচ্ছে এটা দেখে যে এই আবেগ বেশি দিন থাকবে না, আসলে বেশি দিন থাকেনি। ইংরেজরা কি করলো, একটা ছোট্ট কাজ করলো, তারা তাদের লঞ্চের ভাড়া জাস্ট এক পয়সা মাত্র এক পয়সা কমায় দিল। যতীন্দ্রনাথের লঞ্চ থেকে সবচেয়ে ইংরেজদের লঞ্চ জাস্ট এক পয়সা দিল। এত বড় আবেগ, এত গভীর আবেগ,
এত দেশপ্রেম,
এত গভীর দেশপ্রেম, হ্যাঁ এত কান্নাকাটি যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো, সব ওই এক পয়সা
এক পয়সা ছেড়ে গেল,
ছেড়ে গেল, সব ইংরেজদের লঞ্চ উঠল। এরপর যতীন্দ্রনাথের জিততে পাই গেল, সে বলল ঠিক আছে আমার টিকিট আমি আরো কমাই দিলাম, আরো দুই পয়সা টিকিট কমাই দিলাম, কারণ আবার সেই দুই পয়সার জন্য আবার সবাই যুদ্ধের লঞ্চ উঠল। বলছে দেখি ইংরেজরা তিন পয়সা কমাই দিল, আবার কি ইংরেজদের লঞ্চ উঠল। এই প্রতিযোগিতা করতে করতে একটা সময় টিকিট অলমোস্ট ফ্রি হয়ে গেল। তারপরেও যতীন্দ্রনাথ চেয়েছিলেন যে রবীন্দ্রনাথের পরিবারের এই লঞ্চটা টিকে থাকুক, ব্রিটিশদের বিরুদ্ধে একটা ব্যবসায়িক আন্দোলন। দুইটা লঞ্চ অলমোস্ট ফ্রি যাতায়াতের ব্যবস্থা, তারপর লোকজন ইংরেজদের লঞ্চ উঠে। এইটা ঠেকানোর জন্য যতই এটা করল যে বাঙালি লঞ্চে রবীন্দ্রনাথের লঞ্চে যে উঠবে, রবীন্দ্র পরিবারের ঠাকুর পরিবারের লঞ্চে যে উঠবে, তাদের সবাইকে একটা করে ফ্রি ধুতি দেওয়া হবে, ধুতি অথবা মুসলমানদের জন্য গামছা। আবার লোকজন ধুতি এবং গামছা, ধুতি এবং গামছা সেটে ফ্রি দেয় আসে এবং একটা ধুতি ধুতি পায়। ইংরেজরাও ধুতি গামছা দেওয়া শুরু করলো। এখন যতীন্দ্রনাথ বলে এখানে আবার খাওয়া ফ্রি, ধুতি গামছা ফ্রি সাথে খাওয়া ফ্রি। আবার লোকজন এই করতে কাহাতো কার টিকে থাকা যায়, এটা একটা বিশাল কোম্পানি, সিনেমা কোম্পানি,
এবং যেহেতু ব্রিটিশদের ব্যবসা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক ছিল না, তাদের বিভিন্ন জায়গায় তাদের জাহাজ চলতো, তারা অনায়াসে এখানে সাবসিডি দেওয়ার সেই সুযোগটা পেয়েছিল। অন্য জায়গায় অন্য জায়গার লাভটা এই জায়গায় বিনিয়োগ করে সেই লাভ লোকসানটা ঠেকানোর ব্যবস্থা করেছে। কিন্তু জ্যোতির তো অন্য জায়গায় ব্যবসা নেই, জ্যোতির আর কোনো ব্যবসা নেই। যদি তার পিতৃদেবের কাছে, যে পিতৃদেব খুবই কড়া শাসন মেনে চলেন, যে পিতৃদেবের কাছে পাই পাই হিসাব দিতে হয় প্রত্যেকটি খরচের, সেই পিতার কাছে তিনি কিছু টাকা কর্জ করে কিছু টাকা লোন নিয়ে চড়া সুদে লোন নিয়ে নেমে পড়েছিলেন। কিন্তু এভাবে লড়াই করে তার টিকে থাকা সম্ভব না, ফলে লস ধরা খেয়েছিল। এবং যতীন্দ্রনাথ যে কোনো জমিদারের সন্তানরা হয় হচ্ছে অপদার্থ, যতীন্দ্রনাথ যে কোনো ভাবে আরেকটি বড় অপদার্থ ছিলেন। তিনি এই কাণ্ড করতে গিয়ে মোটামুটি ঠাকুর পরিবারের ব্যাংক ব্যালেন্স একদম জিরো করে ফেলছিলেন। পরে তাকে তো পরে এরপর তো তার বউই আত্মহত্যা করে বসে, পরে তাকে ব্যবসা দেয়। যতীন্দ্রনাথের পাগলামি এটা প্রথম ছিল না লঞ্চ নিয়ে, তার আগে সে থিয়েটার নিয়ে নাচছিল এবং থিয়েটারের এক নায়িকার প্রেমে পড়ছিল। থিয়েটারে নায়িকার প্রেমে পড়ছিল দেখেই তার বউ কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথের সাথে প্রেম করে ফেলানো সুযোগ পাই। এদিকে রাজীব বুঝলাম যে আপনার মধ্যে শুধু রবীন্দ্রনাথ নাই, আপনার মধ্যে যতীন্দ্রনাথ আছে।
এইবার বলি, এইবার মজাটা
না আমাদের, কিন্তু যতীন্দ্রনাথের ভিতরে তো দেশপ্রেম ছিল, তাই না?
দেশপ্রেম ছিল, কিন্তু সেই দেশপ্রেমটা নিয়ে তিনি, তার সৈন্যবাহিনী ছিল বাঙালিরা যারা অনায়াসে এক পয়সার জন্য এদিক সেদিক চলে যেত, যাত্রী বদল করতো। যা গল্প সেটা না, গল্পটা কি আপনি শুনে খুবই অবাক হলেন, জমিদার বাড়ির সন্তান তো এরা বেসিক্যাল অপদার্থ হয়। রবীন্দ্রনাথ কিন্তু মানে যদি বৈশ্বিক দিক থেকে চিন্তা করেন, রবীন্দ্রনাথ আরেক ধরনের অপদার্থ ছিল বৈশ্বিক দিক থেকে চিন্তা করলে। একমাত্র বোধ হয় তাদের রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ, তিনি একটা পদার্থ ছিলেন যে কারণে পুরো ফ্যামিলিতে টিকে গেছে। আপনি রাজীব শুনে খুবই অবাক হবেন, আমাদেরও লঞ্চে ব্যবসা ছিল। তখন সেই সময় ঢাকা থেকে মানিকগঞ্জ কিন্তু বাসে যাতায়াত করা যেত না, লঞ্চে বলেন লঞ্চে যেত, আমাদের লঞ্চ ছিল। আমি বলি জমিদারের ছেলেরা কি পরিমাণ অপদার্থ, লঞ্চের অ্যাকাউন্টস দেখতে হচ্ছে আমার বড় চাচা। এই লঞ্চগুলো কিন্তু আমার দাদা জমিদার, তার ইনভেস্টমেন্টে করে তো আমার বড় চাচা, তিনি হচ্ছে অ্যাকাউন্টসটা দেখতেন, মানে তিনি মানে অ্যাকাউন্টস দেখতেন বলতো তো উনি মালিবাগে একটা অফিসে বসে থাকতেন, সবাইকে বলতেন যে আমার লঞ্চ আছে, এটাই ওনার আনন্দ বিষয়। দেখে দেখে বন্ধু বান্ধবরা খায় আমার লঞ্চ আছে। আর আমার বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হচ্ছে লঞ্চ যখন যাবে তখন হচ্ছে লঞ্চের মালিক পক্ষে কাউকে থাকতে হবে তার সাথে, সেই লঞ্চ কোনোদিন দুই ঘন্টা, কোনোদিন তিন ঘন্টা, কোনোদিন চার ঘন্টা,
কোনোদিন 6-7 ঘন্টা লেট করে ঘাট থেকে থাকতো। কেন জানেন?
কেন?
কারণ আমার বাবা জমিদারের ছেলে, তার যখন মন চায় তখন সে ঘুম থেকে উঠত, ঘুম থেকে উঠার পর ঘাটে যেত এবং তখন লঞ্চের লোকেরা বলতো যে মেজে কর্তা লঞ্চে আসেন, লঞ্চ ছাড়তে হবে। আমার বাবা তখন ঘাটে দাঁড়িয়ে খুব আরাম করে মাথা চুল আটকাতেন। ব্যাপারটা এরকম, লঞ্চ উঠে চুল আটকানো যায় না, বাতাসে চুল এলোমেলো হয়ে যাবে। তো এই লঞ্চের ব্যবসা বস
রবীন্দ্রনাথ তার প্রত্যেকটা ভাই মোটামুটি ভব ঘুরে এবং জমিদার ছিলেন, এ কারণে তিনি বাড়ির ছোট ছেলে হয়েও প্রায় জমিদারিটি তাকে সামলাতে হয়েছে। এবং রবীন্দ্রনাথ জমিদারি সামলানোর জন্য প্রায় সময় শিলাইদহ হয়ে আসতেন আমাদের এই বাংলাদেশে, তখনও তো বাংলা ভাগ হয়নি, তিনি আসতেন এবং সেখানে এসে তিনি শুধুমাত্র জমিদারি সামলাতেন না, সেখানে তিনি পদ্মার বোটে ঘুরে ঘুরে, তার এতটাই ভালো লাগতো যে পদ্মার বোটে রবীন্দ্রনাথের অনেক স্মরণীয় গান, অনেক স্মরণীয় কবিতা পদ্মার বুকে লেখা, তার মধ্যে সোনাত্তরি কবিতাটা একটা অন্যতম। এই জায়গায় আমার একটা দ্বিমত আছে, সেটা হচ্ছে যে সবাই ভাবতো যে রবীন্দ্রনাথ এই যে আমাদের শিলাইদহ, তারপর সিরাজগঞ্জ, তারপরে অমুক জায়গায় তমুক জায়গায় জমিদারি দেখাশোনা করার কাজে যেতেন। আপনি রবীন্দ্রনাথের অটোবায়োগ্রাফি গুলো বিভিন্ন ভাবে চিহ্নবদ্ধ নানান জায়গায় যেভাবে ছড়ায় ছিটেছে পড়ে দেখে, জমিদারের নাম গন্ধ ছিল না, তার ওইখানে গিয়ে কিছুই করতে, তা ওইখানে তোমার একটা জমিদারি আছে তুমি যাও, তার শুধু যাওয়ার কাজটা। এবং এটা তিনি খুবই আগ্রহ নিয়ে করতেন। কেন করতেন জানেন? কারণ হচ্ছে তার যাত্রার ব্যবস্থা তো জোর ছিল, একটা বিশাল নৌকা, সেখানে রাশি রাশি খাবার, উনি সেখানে শুয়ে থাকতেন, নৌকার জানালা দিয়ে বৃষ্টি দেখতেন, পানি দেখতেন আর বসে বসে ভাবতেন। ওইখানে কিন্তু ওনার কোনো কাজ করতে হতো না, ফ্রি ট্যুর, বাবার নৌকায় করে ফ্রি ট্যুর। কিন্তু
মূলত ওনাকে আকর্ষণ করতো, আপনি যতই রবীন্দ্রনাথকে জমিদার প্রমাণ করার চেষ্টা করেন, একদল আছে রবীন্দ্রনাথকে জমিদার প্রমাণ করার চেষ্টা করে মানে তাকে একটু বৈষয়িক দিক থেকে সফল দেখাতে, একটা মানুষের সব দিক থেকে সফল হইতে হবে না রাজীব,
না রবীন্দ্রনাথ
উনি মূলত আমার ধারণা যাত্রাপথ থেকে উনি বেশি মজা পেতেন, যে কারণ উনি এই পুরো অঞ্চল চষে বেরিয়েছেন, জমিদারির কারণে না, ইটস বিকজ অফ পদ্মা নদী, বিকজ অফ নেচার।
না একদমই না, রবীন্দ্রনাথ যে সময় নোবেল পেয়েছিলেন সে সময় নোবেলের মূল্যমান আজকের মতো এত বিশাল ছিল না, নোবেল দিয়ে প্রচুর টাকা পাওয়া যেত না, কিন্তু তারপর তিনি যতটুকু টাকা পেয়েছিলেন সে অল্পটুকু টাকা দিয়েই তিনি একটা ভিন্ন ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনে, বিশ্বভারতী। এবং রবীন্দ্রনাথ যে সময় বিশ্বভারতী চালাতে শুরু করেছিলেন সেই সময় রবীন্দ্রনাথের পরিবারের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি মোটামুটি নিঃস্ব, তাদের কোনো টাকা পয়সা নেই, এটা পুরোপুরি রবীন্দ্রনাথকে এই শান্তিনিকেতন চালানোর জন্য পুরো টাকাটা রবীন্দ্রনাথকে নিজেকে জোগাড় করতে হতো। এবং তিনি নিজেই পুরো দেশ বিদেশ ঘুরে বক্তৃতা করে, তার বক্তৃতা করার জন্য তিনি টাকা নিতেন, বক্তৃতা করে তারপর তার শান্তিনিকেতনের
রেডিও শো করার জন্য,
এবং তিনি দাঁড় করিয়ে গেলেন,
শিক্ষা দিতে আমরা খুব শিক্ষা দিই, এইখানে রাজীব হচ্ছে কথা।
এবং আমি আরেকটা জিনিস বলি,
জমিদারিতে ঢুকায় নাই, সে শান্তিনিকেতন দিছে, আমিও বস একটা কাউরান নিকেতন দিতে চাই, যেখানে বস এই কাউরান বাজারে একটা ছোট অফিস দিতে চাই যেটা নাম হবে কাউরান নিকেতন, এখানে বস একলা বুদ্ধি আসবে, তার সাথে আমি সাহিত্য নিয়ে কথা বলবো, সামিয়া নাহিন আসবে তার সাথে আমি সাহিত্য নিয়ে কথা বলবো, সাহিত্য বাসর, তারপর নীল অপরিতা আসবে তার সাথে আমি সাহিত্য নিয়ে কথা বলবো, আমিও বস নোবেল প্রাইজ নাও যদি পাই আমি একটা কাউরান নিকেতন করবই, খুব
না এটা খুবই ভালো আইডিয়া,
এটা এটার পিছনে কোনো বৈশ্বিক কারণ নাই, পুরো কারণটা মানুষ। আগে কেন মেন্টাল বাতিল অবশ্য ভালো হইতে পারলো না,
কেন ভালো হইতো?
কারণ আমরা নিচে নীল অপরাজের সাথে গল্প টল্প করে 3-4 ঘন্টা আড্ডা উড্ডা মেরে ইয়েতে কি যেন বলে এই দোকানটা চারুলতাতে কাবাব টাবাব খেয়ে কফি টফি খেয়ে, এবং আমরা যখন শো করতে আসতাম আমার গায়ে আপনার গায়ে নীল অপরাজিতার গায়ের গন্ধ লেগে থাকে, সেই গায়ের গন্ধ নিয়ে আমরা শো করতাম, শোটা ভালো হতো, আস নীলও নাই অপরাজিতাও নাই, সবগুলা পরাজিত
হবে নীল অপরাজিতাগণ জিন্দগণ, তোমরা আসো আসিবেন দাস রবিকে তোমাদের ফোন দাও, গায়ের গন্ধ মেখে দাও। আমি ফোন আছে, ইনফ্যাক্ট আমরা ফোনে কথা বলবো। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ কে বলছিলে?
নীল।
পূর্বাশা?
ও তুমি নীল না, তুমি কুয়াশা।
স্বপ্ন চাইতা
পূর্বাশা বাস কুয়াশা না আপনার জন্য একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে, কোনটা আপনি আগে শুনতে চান? আমি তোমাকে বলবো যে তোমার জন্য দুইটা ভালো খবর আছে, একটা বড় খবর আর একটা ছোট খবর। মানে কোন সাইজের খবরটা তুমি আগে শুনতে চাও?
ছোটটা।
আচ্ছা, ছোট খবর হচ্ছে রাজীব, আজকে শোর আগে আমরা যখন আমাদের আলোচনা করছিলাম যে শোতে কি নিয়ে কথা বলা যায়, হঠাৎ করে কথা প্রসঙ্গে রাজীব বলল, বস পূর্বাশার গলা শুনে আমার মাথা আওলা হয়ে গেছে। এটা হচ্ছে ছোট ভালো খবর। বড় ভালো খবর হচ্ছে রাজীব বলছে যে আমি পূর্বাশাকে ফেসবুকে ফ্রেন্ড করেছি। এটা একটা ঘটনা, দুর্ঘটনা হলো এটাই, আমার নিজের অজান্তে আমার মন পূর্বাশাকে সারা জীবনের সঙ্গী বানিয়ে
ফেলেছে।
অতএব কথা বলো তোমার চির জীবনের সাথী।
আমার
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে আজকে আমার একটা ফ্যামিলি ছবি আপ করা হয়েছে, যেটা আমি কোন অবস্থাতেই দিতাম না, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তুমি আমাকে ইনবক্স করো না, আমাকে যা বলার তুমি রাজীব কিন বক্সে বলে দেবে, রাজীবের কাছ থেকে আমি শুনে নেবো। কথা বলো রাজীব, এত অস্থির হয়ে না, কথা বলবে তো? আমি জানার পরিচয় করে দিচ্ছি, পূর্বাশা এবং রাজীব হাসান। কখন মানুষ বলে যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে জানেন এটা আপনারা? কখন বলে?
কখন?
ফেসবুকে অনেক স্প্যাম আসে, মানে একটু সেরকম স্পর্শকাতর ছবি, একটু মানে খুবই টেম্পটেড হয় মানুষ দেখলে ক্লিক করতে, এরকম স্প্যাম আসে। এগুলোতে ক্লিক করার পর যেটা হয় অটোমেটিক্যালি তার যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের কাছে এই স্প্যামটা চলে যায়, এবং তারপর যে এই ঘটনাটা ঘটায় তা সবাই তো বুঝতে পারে যে এই কাহিনী করে করছে, সে জাস্ট স্ট্যাটাস দেয় আমার অ্যাকাউন্টটা কে জানি কে বা কারা হ্যাক করেছিল, হ্যাক করে কি জানি কি করেছে, সবার কাছে একটা লিঙ্ক চলে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এর জন্য, যদিও আমি এর জন্য দায়ী না, কিন্তু তারপর আমি মনে করি যে অ্যাকাউন্টটা আমার, আমার অ্যাকাউন্টের মাধ্যমে এই স্প্যামটা ছড়াইছে, আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আচ্ছা রাজীব,
আশীবেন্দ্রস রবি যে পাসওয়ার্ড দিছে, আশীবেন্দ্রস রবি যে পাসওয়ার্ড তার ফেসবুকে যে পাসওয়ার্ড, সেটা সে নিজেই ভুলে যায়। আচ্ছা পূর্বাশা, তোমার এবং রাজীবের কথা বলার মাঝখানে আমরা কেউ থাকতে চাই না, যাই তুমি আমাদের
টপ করে দাও। ফেসবুক যারা ইউজ করে তাদের বেশি বলছি যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে যদি সে একসেপ্ট না করে সেটা তার পার্সোনাল ম্যাটার, তো তাকে কোনো খারাপ ভাবে বা কোনো কিছু উক্তি করে কখনো ইনবক্স করার কোনো মানে হয় না।
রাইট রাইট রাইট,
মানে
আপনি আপনার ব্যাপার, তার মানে এই না আপনি তাকে, আপনি ভালো লাগলে এক্সেপ্ট করবেন, না লাগলে করবেন, তার মানে এই না আপনি তাকে একটা বাজে টেক্সট পাঠাবেন রিপ্লাই।
আচ্ছা আমি সমস্ত অপরাধ মেনে নিলাম, আপনি আপনি তো পূর্বাশার সরাসরি কথা বলেন, আপনি আমাদের
দিকে, না পূর্বাশা ওই যে টেলিফোন ওই দিকে বলছো, ওই যে লাল লাগছে ওটাই টেলিফোন, হ্যাঁ ওটাই পূর্বাশা। তুমি তুমি রবির ইয়েতে কিছু মন খারাপ করো না, আসলে হয় কি মানে আমি আমাদের শ্রোতাদের বারবার বোঝানোর চেষ্টা করি যে রবি যেটা করে একটা ক্যামোফ্লেজ নিয়ে,
রবি ভাই আমাকে কোনো খারাপ কিছু মেসেজ করে না, আমি রবি ভাই এখানে সুন্দর সুন্দর ইনবক্স করছি, বাট সে দেখেই নাই কি কারো করবো।
হ্যাঁ মানে যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কারণে মানে দেখতে পাচ্ছি না, আমার যা যা আমাকে যা ইনবক্স করার সব রাজীবকে করে দিও, ওগুলি কপি করে রাজীবের ইয়েতে পাঠিয়ে দাও।
রাজীব ভাই লেখাই কি তাকে নক করার পর সেখানে সাথে রিপ্লাই দিতে, তারপর আধা ঘন্টা পর আরেকটা রিপ্লাই দিতে।
কারণ মানে তোমাকে মনে রাখতে হবে তুমি একা পূর্বাশা শুধু নিজের কথা ভাবছো, এখানে পূর্বাশা আছে, ধোয়াশা আছে, কুয়াশা আছে, আরো এরকম আশা
আশা আছে,
হতাশা হতাশা আছে, দুরাশা আছে, নিরাশা আছে, নাতাশাও আছে, ওই যে বিপাশার বোন নাতাশা, বিপাশাও
কষ্ট পেতে
ওরা সবাই রাজীবকে ইনবক্স করে, রাজীব সবাইকে উত্তর দিতে দিতে আস্তে আস্তে আধা ঘন্টা সময়টি লেগে যায়। কথায় আছে সবুরে মেওয়া ফলে, সবুরে খালি মেওয়া না, বস মেওয়া জিনিসটা কি আপনি বলতে পারেন? আমি ছোটবেলা থেকে সবুরে মেওয়া ফলে আমার আমি সবুর করতে রাজি, বাট টেল মি হোয়াট ইজ মেওয়া? তুমি তুমি তো চলে গেছো তোমরা, বাহ ফটাফটি চালান বস, না কিছু না,
আমরা দুজনকে ওগো বলে ডাকি,
ওগো বলে ডাকে,
হ্যাঁ সে আমাকে ওগো বলে, আমি বলি কি গো,
বলো না আমি কি বলছিলাম,
গো মানে ভালোবাসার না, বস আপনি ওকে ওগো না বলে ও কাম বলেন, হ্যাগো না বলে হ্যাঁ কাম বলেন, এটা মেক সেন্স করে, গো বললেন না
রবীন্দ্রনাথের
জন্মদিন উপলক্ষে সে আমাদেরকে একটা গান শোনাতে চায়,
আমারও পড়ানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা যায় তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই, কেহ নাই গো, আমারও পড়ানো যাহা
চায়। নাইস নাইস, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে গান গাইতে পারতেন না, তিনি যে গানটাকে সুর দিয়েছিলেন সেই সুরে অনেক দুর্বলতা ছিল, তুমি সেই দুর্বলতা সব পূরণ করে সম্পূর্ণ নতুন সুরে নতুন ভঙ্গিতে গিয়েছ, যেটি আমার দৃষ্টিতে অকল্পনীয় একটি ব্যাপার।
তুমি কি প্রশংসা করছো?
প্রশংসা বলে প্রশংসা, আমার যদি ক্ষমতা থাকতো আমি এখন তোমাকে পুরোপুরি বিশ্ব ভারতীর সঙ্গীত ইনচার্জ বানিয়ে দিতাম সঙ্গীত ভবনে।
না আমাদের সবচেয়ে প্রবলেম ছিল আমাদের ব্যান্ডি,
হ্যাঁ
ব্যান্ডি, আমি জাস্ট দেখতেছিলাম যে যিনি কিবোর্ডে আছেন তিনি মোটামুটি একবার বাম পাশ থেকে ডান পাশে ডান পাশে খুব ঝড় গেছে তার ফোন দিয়ে, আমাদের যে গিটারে আছে
গিটারে ছয়টা তারের বাইরেও দেখলাম জানলা দিয়ে হাত বাড়া, ইলেকট্রিকের তারেও দু একটা টোকার টোকা মাল, কেন ইমাজিন বস,
আমাদের যে অক্টোপ্যাড বাজাচ্ছে সে সব বাদ দিয়ে ভুড়িতে,
হ্যাঁ ভুড়িতে
মানে কোনো মতেই
আমরা আউট অফ দি বক্স এর নাম শুনছি কিন্তু আউট অফ দি স্কেল, পূর্বাশা এখনই তো বোঝা যাচ্ছে যে কেন রাজীব তো সহজে কোনো মেয়ের ক্ষেত্রে হেলে পড়ে না, কেন তোমার ক্ষেত্রে রাজীব হেলতে 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 দুলতে 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 একদম পড়ে যায় নাই, রবীন্দ্রনাথ হিন্দি গান পারো, রবীন্দ্রনাথ হিন্দি গান খুবই পছন্দ করতে,
আজকে তুমি যেতে চাই না, দুই তিন রবীন্দ্রনাথকে মনে রাখতেছি,
আচ্ছা একটা একটা রবীন্দ্রসঙ্গীত গাও,
ভুলে গেছি তো,
ওই যে ফুলে ফুলে দোলে দোলে গানটা গাও,
রবীন্দ্রনাথের গানটা বৃদ্ধাশ্রম,
আচ্ছা
না তুমি তোমার পছন্দ অনুযায়ী পূর্বাশে একটা গান গাও,
আমি সত্যি ভুলে গেছি,
কোন গানই তোমার মনে পড়তেছে না, শ্রোতারা পাগলের মতো টেস্ট করতেছে তোমার গান শোনার জন্য, প্লিজ তাদেরকে হতাশ করো না,
প্লিজ টেক্সট করতে
হবে গান চাই, ওয়ান্স মোর ওয়ান্স মোর। এই দেখে একজন পাঠিয়েছে,
প্রমাণ কি?
অর্ণব গায়ে পূর্বাসের গাড়ি খুব সুন্দর, জাতি তোমার গান শুনতে চাই, প্লিজ আরেকটা কি মুশকিল। শোনো আমাদের দেখে এরকম এক টিভি চ্যানেলের এক আর কি মালিকের বউ, সে গান গায় তো এত দারুণ গান, তার গান সম্পর্কে ফেসবুকে সেদিন একটা কমেন্ট করলাম, অলৌকিক গান, তার গান শুনে বল সে বরিশালের এক কনসার্টে গান গাইছিল, এটা দেখা এই স্ট্যাটাসটি শেয়ার করুন এবং দশজনকে জানান, খোদা আর কি কুদরত, অমুকের গান শুনে 50 বছরের পক্ষাঘাতগ্রস্ত একটি লোক হুইলচেয়ার চাইলা তোর বাস এবং আমি দেখলাম হুইলচেয়ারের ছবিও দেওয়া হচ্ছে প্রমাণ হিসেবে, হুইলচেয়ারে কেউ বসা নাই তো একজনের পক্ষে সবাইকে ভালো করে দেওয়া সম্ভব না, তুই যদি রেগুলার গান গাও সিআরপি বন্ধ হয়ে যাবে ব্যালারি টেইলার যে পক্ষাঘাত। একবার চিন্তা করে দেখেন বস, আপনারই তো ফিজিওথেরাপি নিতে হয় আপনার হাতটা ভাঙছে, সিআরপি তে প্রচুর পেশেন্ট আছে, পঙ্গু হাসপাতালে প্রচুর পেশেন্ট আছে যাদের ক্রমাগত বস একটু এক পা আগাবে, একটু নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবে যেন তাদের কি পরিমাণ ফিজিওথেরাপি এক্সারসাইজ কত অবলম্বন করতে হয়, এবং এখন তোমার গান শুনে যদি সবাই দৌড় মারে, তোমাকে গানে না তোমাকে বিজ্ঞানে নোবেল প্রাইজ দেওয়া উচিত, এবং দেশে আর কোন কারাগার থাকবে না, থানা থাকবে না, দেশে আর কাউকে ফাঁসি দিতে হবে না, তাদের বদলে একটাই থাকবে তোমার গান। পূর্বাশ আমরা যোগ করতেছি, তুমি কি রাখছো? হ্যালো, পূর্ব পূর্বাশের লাইন কেটে গেছে, আমরা আরেকটা ফোনে যাচ্ছি। হ্যালো, কে বলছিলেন?
ওয়ালাইকুম
আসসালাম, কে অবস্থা, কেমন আছো তুমি? আমাদের 28 গোষ্ঠীর সবাই ভালো আছে, কি করছি ও ডিনার আছে যখন বস রাত দেখতে সময় বলে পুরো মাথা না লক হয়ে যায়, সেটা লক হয়ে যায়। হ্যাঁ ডিনার করছি, তোমার নামটা বলো, বিলকিস, বিলকিস, বিলকিস
না, বিলকিস
মোবাইল ফোনে কেন ওয়েব কেমন লাগেছে বস, কল দেয়টা বলেন তো কে চিনছে আমার ব্যাপার, একবার হয়েছে কি আমার চাচা, আমার একটু একটু গল্পটা শুনে না, আমার চাচা বস সে হচ্ছে সচিব মোহন বোধার এইরকম লেভেলের হাই, আমি করেছি আমার যারা বিখ্যাত চাচা বা বিখ্যাত বড় লোক যারা আত্মীয় আছে সবার নাম্বার মোবাইলে ফেলে দিই, যখনই সে বিখ্যাত হয় নাম্বার ফেলে দিই, আর পরে যন্ত্রণাতে আমার চাচা ফোন দিচ্ছে, আমি তো জানি না আমার ফোন দিচ্ছেন, হ্যালো কে বলছেন, আমাকে ফোন দেয় আমার জিজ্ঞাসা হ্যালো কে বলছেন, আপনি কে বলছেন, আহা তুমি কে বলছো, তুমি আমি ফোন দিলেন আমাকে, আমাকে জিজ্ঞেস করছেন আমি কি বলছি, এত কথা বলছো কেন, বললেই হয় তুমি কে বলছো, ইনশাল্লাহ পাইলি পাইছো, মজা বলো সামাল লাগে চড়ায় না ছড়াই দেবো, আমার ফোন দিয়ে আমার জিজ্ঞাস আমি কেমন আছি, এ রবিরা গান তোমার বুঝবো কাকা, সালাম কাকা, তুমি এইভাবে কথা বলবো না, আপনি অদ্ভুত ব্যাপার, মানুষ এখনো বুঝে নাই ফোন আর টেলিভিশনের পার্থক্য কি, ফোনে শুধু শোনা যায়, টেলিভিশনে শোনা যায় দেখাও যায়, আমি তোমাকে কিভাবে চিনবো, তুমি তো ফোন দিয়েছো, তুমি তো আমাকে সাইডে করো, হ্যাঁ বলো,
আমি হচ্ছি আইরিন।
আইরিন, ওই রিন সেরিন এখন শোধ করতে পারেনি, শোধ করতে পারিনি এরিন আমার নাই সাথে।
এই ভাইয়া,
কাকে ভাইয়া বললো? আমাকে না রাজি, এটা একটু ক্লিয়ার করে বলো।
রবি ভাইয়াকে বলছি
আমি, মানে ইয়ে আমি এক জাতীয় ভাইয়াতে পরিণত হয়েছি, এটা সবচেয়ে খারাপ।
আচ্ছা আচ্ছা,
আমার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে জুয়েল, সে ঢাকা মিস্ত্রি ভর্তি হয়েছে, একই ডিপার্টমেন্টে তার আপন ভাগ্নি ভর্তি হয়েছে। জুয়েলকে সেই মেয়ে বললো মামা, ওই মেয়ের সমস্ত বান্ধবীরা জুয়েল বললো মামা। এটা আজ থেকে 20 বছর আগেকার কথা।
হ্যাঁ,
আজকে 20 বছর পর জুয়েল এখনো বিয়ে করে নাই, ঢাকার শহরে সব মেয়ে তার মামা বলে দেয়, কি বিপদ। সে কোন মেয়েকে দেখতে গেছে, সেই মেয়ে হাসতেছে মামা না, তাতে জুয়েল মামা না। একবার বস ট্যাগ পড়লে আমাদের শোতে আমরা এখন থেকে আইন করে দিচ্ছি, কেউ যদি ফোন দেয় রবি ভাইয়া, রাজীব ভাইয়া বলো, রবি রবি আঙ্কেল, রাজীব আঙ্কেল বলো, রবি মামা, রাজীব মামা বলো, রবি রবি চাচ্ছু, রাজীব চাচ্ছু বলো, সেই তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, এমনকি তুমি যে নেটওয়ার্ক ব্যবহার করো টোটালটা গোটাটাই ব্লক করে দেওয়া হবে।
যে রবি ভাইয়া বলা যাবে না, রবি মামা বলা যাবে না, রবি চাচু বলা যাবে না, রবি আঙ্কেল বলা যাবে না, এরপর সবাই বলবে রবি দাদা,
না দা, রবি দা, বটি, কোনো কিছুই বলা যাবে না, জাস্ট রবি সর্বোচ্চ,
বা নাম যদি
হ্যাকাম রবি বলতে পারে, মানে হ্যাঁ গো রবির বলতে হ্যাকাম রবি, শুধু রবি।
বা নাম, অনেক মেয়ে নাম মুখে আনতে লজ্জা পায় সাধারণত,
ভাসুরের নাম যেমন আপনার মনে পড়লো, আপনি মারা যাওয়ার পর আপনার ছোট ভাইয়ের বিয়ে করছে, আপনার ছবি দেয়ালে টান নাইছে, কে রবি আমার ভাসু। তো সব প্যাসেডিক ওস্তাদ, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তার ছবি, আমার সঙ্গে রয়েছেন
রাজীব হাসান, আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা এই ঠিক করেছি আমরা শেষ একটা ফোন নিব।
হ্যালো, কে বলছিলে?
এবং আজকে যারা ফোন
লাইন থেকে কেটে,
আজকে যারা ফোন করছে তারা খুবই অসাধারণ।
ইয়েতে আমাদের নাম্বারটা হচ্ছে 5815-1926, 5815-1926। রাজীব, আপনি কেন বললেন যে আপনি কিং ও না পিং ও না? কিং বুঝলাম, বাট পিং বস,
কিং হচ্ছে
যে রাজা,
রাজা
পিং হচ্ছে যে
প্রজা।
রাজাও না,
আমি রাজা হয়ে কাউকে শাসন করতে চাই না, কাউকে বলতে চাই না যে কালকে বিকেল 4টায় আমাকে, আমার সঙ্গে তোমাকে টিএসসিতে দেখা করতেই হবে। আমি রাজা হয়ে ঘোষণা দিতে চাই না, পুরো বসুন্ধরা আবাসিক এলাকাটা আমার, এলাকার রাজা আমি, সেই বসুন্ধরা এলাকার শ্রী ব্লকটা আমার, ছোট্ট একটা ক্ষুদ্র রাজ্য। আমি বলতে চাই না অত নাম্বার বাসাটা, সেটা আমার প্রাসাদ, আমি বলতে চাই না সেখানে আমার রানী বাস করে।
আমাদের যেসব যে সমস্ত শ্রোতারা হঠাৎ করে অবাক হয়ে গেছেন যে রাজীব আচমকা বসুন্ধরা সিটির,
সিটি না বসুন্ধরা,
বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে হঠাৎ করে কেন এত কথা বলছে, তাদেরকে জানাই এই মাত্র একলাবতী রাজীবকে ইনবক্স করেছে, এবং ইনবক্স করে খুবই বেরসিকের মতো একলাবতী জানালো যে সে ইয়েতে শ্রোতা শুনছে আমাদের এই শোটা, একলাবতী শুনছে। আকাশের তারা গুনে শেষ করা যাবে, কিন্তু রাজীবের প্রেমিকা গুনে শেষ করা যাবে না। আজকে রাজীব আমাকে বললো বস এইভাবে হয় না, আর নাম মনে রাখতে পারি না, মানে এত মেয়ের সাথে রাজীব প্রেম করে তাদের সকলের নাম মনে রাখা সম্ভব না। রাজীব বলল কোনো বারকোড সিস্টেম করা যায় না, কারণ এই একলাবতী নামে বোধ হয় 3-4টা মেয়ে আছে, নীল অপরাজিতার নামে 16টা মেয়ের সাথে রাজীব প্রেম করে, এখন কোনটা কোন নীল অপরাজিতা আর রাজীব ধরতে পারে।
প্রবলেম হচ্ছে কি, ধরেন মোবাইলে যখন চ্যাট করবেন, মোবাইলে তো খুব ছোট ছোট আসে, এখন এক নীল অপরাজিতার 30টা এক নীল অপরাজিতা পাঠাই দিচ্ছে,
পাঠাই দিয়েই পুরো প্যাচকে গেছে,
প্যাচকে গেছে, মানে যেটা আপনি এক্সপেক্টেড, ধরেন আপনি জানু জানো তোমার হাত ধরতে আমার ভীষণ ইচ্ছে করছে, রিপ্লাই আসে হারাম দাদা তোর ঘরে মা বোন নেই, আমি গিয়ে দেখি তো আরেকটা নিরাপরাজিতা,
সেটাই
খুবই প্রবলেম হয়ে যাবে।
রাজীব
আচমকা দেখবেন আমাদের সহ চলতেছে খুবই গভীর আবেগে রাজি বলতেছে, তাই মানে হচ্ছে গুলশান থেকে মহাকালী হেঁটে যাওয়া। তখন বুঝবেন ঐশী রাজীবকে ইনবক্স করছে, ঐশী থাকে গুলশানে। কোনো কোনো দিন দেখবেন রাজীব গভীর আবেগ দিয়ে বলতেছে, কতদিন আমি এই প্রেমের জন্য কারণ বাজার থেকে হেঁটে হেঁটে উত্তরা পার হয়ে এয়ারপোর্ট পার হয়ে আবদুল্লাপুর চলে গেছে। তখন বুঝবেন নীল অপরাজিতা রাজীবকে ইনবক্স করছে, লাইভ ইনবক্স, কারণ নীল অপরাজিতাকে উত্তর আসছে। একলাবতী তুমি অনেক বাচ্চার প্রেমে, তোমার কিছু জিনিস রাজীব সম্পর্কে জেনে রাখা ভালো। তুমি রাজীবকে যে ইনবক্স করছো যে আমি সব শুনছি, এই জন্য রাজীব আচমকা বসুন্ধরার কথা বলছে, যাতে তোমার মনে হয় রাজীব গোটা শো জুড়েই তোমার কথা ভাবে,
তাই না?
তোমাকে যদি সুবীর নন্দীর একটা গান আছে, এই হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম তুমি যে আমার কত দিন, রাজীবের ফেসবুক খুলে যদি একলাবতী কোনোদিন তোমাকে দেখানো যেত। একলাবতী শুধু তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার এই নামটা রাজীব দিয়েছে। একলাবতী তুমি একলা না, তোমার মতো আরো অনেক একলা আছে, তুমি একা না।
শুনছো তারা ফেসবুকে লগ ইন করতে পারো, আমার পাসওয়ার্ডটা আমি বলে দিলাম, আই লাভ ইউ ভেরি মাছ একলাবতী। যে কেউ আমার ইনবক্স গিয়ে দেখতে পারে, সেখানে আমি শুধুমাত্র 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 একলাবতীকে ভালোবাসি। তবে হ্যাঁ, আসিফ ইন্ডাস্ট্রি খুব একটা ভ্যালিড পয়েন্ট বলছে, একলাবতীটা কে? এইটা বস অনেকটা হচ্ছে ধরি রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রটার মতন। নন্দিনী একটাই, মঞ্চ নাটকও একটাই চলছে, কিন্তু নন্দিনী চরিত্রে কে কখন অভিনয় করবে?
কখনো অপি করিম,
কখনো অপি করিম,
বলেন কখনো বিপাশা হায়,
কখনো বিপাশা হায়,
সেটাই। হ্যালো, কে বলছিলে? আমি ভালো আছি, কিন্তু তুমি কোন রানু বলছিলে জানু?
আমি কোন রানু বলছিলাম না, আমি রাফিদা বলছিলাম।
কি নাম? রাফিদা।
হ্যাঁ,
তুমি নামের ভাইয়ের আত্মীয়। আমাদের এক বড় ভাই ছিল, তার নাম হচ্ছে ফিদা ভাই
ছিল, মানে সে আছে
এখনো,
আহত বোধ করবে, আহত বোধ করবে।
একবার ফিদা ভাই, আমি ফিদা ভাই আপনাকে নিয়ে গতকালকে শোক করলাম, আমার ধারণা ছিল যে সে খুশিতে খুব খুশি হবে। সে বলল কি করছো? আপনাকে নিয়ে আমি আর রাজীব শোক করছি, আপনার কথা আলোচনা করলাম। কেন কেন আমার কথা কেন আলোচনা আসলাম? আমরা যে টাক নিয়ে শো করতেছিলাম, তো ওইখানে হঠাৎ করে যে আমি বললাম যে আমি পৃথিবীতে অনেক টাক দেখছি, কিন্তু ফিদা ভাইয়ের মতো একটু নিখুঁত টাক, মানে পৃথিবীর সর্বাধিক নিখুঁত টাকেও কিন্তু দুই তিনটা চুল থাকে, ফিদা ভাই সেটাও নয়, মানে একদম পুরোপুরি মনে হয় যে ফিদা ভাই আপনার মাথা একটা এমন একটা জিনিস, দিলের জিনিস বল, ফুটবলের মতো, ফুটবল দেখে যখন কখন মনে হয় না যেখানটা চুল বেরোবে আপনার মাথার, সেই মানে সে তো অত্যন্ত টেকি পার্সন, এবং সে যে টেকি পার্সনটা বোঝানোর জন্য সে সবসময় কোলের উপর ল্যাপটপ রাখে, এবং ল্যাপটপের ব্যাটারি বহুত আগে চলে গেছে, অল্প ব্যাটারি আছে, ওইটা দিয়ে সে চার্জ দিতেছে। লিগাল অ্যাটেম্প এগেনস্ট রেডিও শো। এবং আমি বলি সেই সময় আমাদের যে সিও ছিল তাকে উনি পার্সোনালি জানাইছেন যে আমাকে নিয়ে ওরা যদি পারে আমি কিন্তু একটা লিগাল অ্যাকশনে যাব। তো রাফিদার কথা মনে মনে পড়ে, যে ফিদা ভাইয়ের কথা মনে পড়ে গেল, ফিদা ভাইকে দারুণ মিস করি।
না সিরিয়াসলি,
বস সিরিয়াসলি, ফিদা ভাই হোয়ার আর ইউ? হ্যালো, হ্যাঁ রাফিদা বলো।
হ্যাঁ শোনো, বলো, তুমি যে এত মিথ্যা কথা বলো, তুমি যে জাহান্নামে যাবা যাবাই, তোমার আশেপাশে যে নিষ্পাপ মানুষগুলো আছে না, জাহিদ ভাই, তারপরে আমার রাজীব জানু, সব এখন ব্যান্ডিংও নিয়ে যাবা মনে হচ্ছে।
তুমিও থাইকো রাফিদা, আই হোপ ফিদা ভাই এখানে আসবে। আমি রাফিদা তোমার সাথে কি করছি, তুমি আমাকে কেন অমানুষ বলতেছো? এটা কি ঠিক তুমি একটা লাইভ শোতে ফোন দিয়ে এই দেশের একজন সম্মানিত নাগরিককে অমানুষ বলতেছো?
না,
জহির রায়হানের নাম শুনছো? জহির রায়হানের নাম শুনছো তুমি? জহির রায়হান, জহিরানের নাম শুনলি?
না না।
খান আতার নাম শুনছ?
কি
খান আতা? খান আতাউর রহমান
বলতে পারি না, শুনছি হয়তো।
শহীদুল্লাহ কায়সারের নাম শুনছ?
ওই আমি এগুলো সব খ্যাতিমান মানুষ।
শহীদুল জহিরের নাম শুনছ? রণবীর কাপুরের নাম শুনছ? রণবীর কাপুর?
হ্যাঁ
হ্যাঁ। কথা বলেন আপনি আর রাফিদা। জহিরায়ন একটা চলচ্চিত্র বানিয়েছিল, আপনাকে রণবীর কাপুরের একটা গল্প বললেন, ও জহিরায়ন করতে পারছে না, মাথার উপর দেন বস। কতগুলো নাম বলছি? জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার,
খানাতা,
খানাতা, শহীদুল জহির, কাউকে চিনে নাই। রণবীর কাপুরকে একবার বলাই চিনে ফেলছে। ওর মাথার উপর দেখে ওর যে বিশ্ব, বিশ্বটা তো একটা পৃথিবী চিন্তা করেন, ওইটা কিসের মধ্যে আছে? একটা সৌর জগতের মধ্যে। সৌরজগৎটা আছে একটা ছায়াপথের মধ্যে। ওর বিশ্বের ছায়াপথের বাইরে দিয়ে আপনার এই জহিরায়ন তো চলে যাবে। আতলামি সবার সাথে মারা না
বাইদা বের হয়ে
খানা পাতা কে খানা করছে পরিবারে একজন খুবই স্বৈর শাসকের মতো একজন মহিলা থাকে, যিনি সব সবাইকে শাসন করেন, এবং অসাধারণ একটা চলচ্চিত্র। শুধুমাত্র পরিবারের গল্প দেখানো হয়েছিল সেই চলচ্চিত্রে। সেই চলচ্চিত্রে খানাতা একটা গান গিয়েছিলেন, ভাঙবানি কেমন করে, এবং প্রতীকী অর্থে সেই পরিবারকে দিয়ে তখনকার বাংলাদেশ বোঝানো হয়েছিল। সেই পরিবারের রাগী, জেদি, অহংকারী, স্বৈরতান্ত্রিক সেই স্ত্রী বা বাড়ির কর্তৃ, তাকে দিয়ে রাষ্ট্রের প্রধানকে বোঝানো হয়েছিল। এবং সত্যিকার অর্থে রয়ে ভাই আমি অবাক হই যে আজ থেকে এত বছর আগে এত অসাধারণ একটা প্লটে
এখন পর্যন্ত বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিত সবচেয়ে আধুনিক ছবির নাম হচ্ছে জীবন থেকে নেয়া, যেটি জহির রায়হান পরিচালনা তার স্ক্রিপ্টে ছিল, এবং একটা শান্ত শিষ্ট সাধারণ মানুষ, শৈল্পিক মনের মানুষ আমার আপনার মতো, খানাতুর রহমান, তার বউ হচ্ছে একটা খান্ডারানী। সেই খান্ডারানী বউকে দিয়ে সে পাকিস্তানের শাসকদের বুঝাচ্ছিল তার বইয়ের কথা হচ্ছে বাসায় গান গাওয়া যাবে না। এবং খানাতা গান গাইতে খুব মন চাইত, এবং ছাদে উঠে গিয়ে যখন গান গাইতে যেত তখন সে লুকায় লুকায় ছাদে গিয়ে গানটা গাইত, একটা গানই সে গাইত, এবং এই গানটা সে কোনোদিন পুরো ছবিতে শেষ করতে পারে নাই। গানটাকে আমরা গাইতে পারি না কিচ্ছু। গানটা ছিল যে এই খাঁচা ভাঙবো আমি কেমন করে, বুঝলি হবে? আচ্ছা একটা কলার আছে, আমরা কলারটাকে নিয়ে তারপর গানে গিয়ে আমরা শেষ করে দিই। হ্যালো, কে বলছিলেন? মিম। আরে মিম, তোমার সাথে তো আমার কোন জীবে যেন দেখা হইলো। না সেটাই মিম, তুমি মিম, রবি মিম, তুমি লাক্স, তুমি লাক্স, লাক্স আর রবি হচ্ছে ভীম। তুমি মুরগি আমি ডিম, চলো দুজন মিলে করি একটা টিম। ছোট পরিবার, সুখী পরিবার, এইটা হচ্ছে বস। আমার নানার এক দু সম্পর্কে, নানা ছিল 36 জন ছিলেন। মামারে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে ফ্যামিলি প্ল্যানিং এর লোকজন আসতো না? মামা খুবই সেন্স অফ হিউমার, তোমাদের বাসায় ফ্যামিলি প্ল্যানিং এর, গ্রামে তো ফ্যামিলি প্ল্যানিং এর লোকজন গিয়ে বোঝায় শুধু না, তারা সরবরাহ করে জিনিসপত্র দিয়ে আসে। তো আসতে আপনি স্কুলে চলে এসে
হ্যাঁ, আপনি কি যেন বলতেছিলেন?
আই জাস্ট লস্ট,
আমি কি বলতেছিলাম?
আটখালার সপ্তম খালার নাম দেওয়া হলো হচ্ছে ইতি। তখনকার ইয়ে ছিল যে ইতি নাম দিলে এখানেই শেষ। অষ্টম খালা হলো, তার নাম দেওয়া হলো আর না। তা আমি অনেক দিন, আমি ছোট ছিলাম, আমি বুঝতাম না ব্যাপারগুলো। তা আমি যেমন আমার যে খালার নাম আরনা, আমি একজনের নাম আরনা কেন হবে? আমি তাকে দীর্ঘদিন আলনা খালা বলে আসছি, কারণ আমার কাছে আলনা শব্দটা পরিচিত, আরনা শব্দটা পরিচিত না। পরে যখন মোটামুটি বুঝদার হইলাম, তখন জানলাম তার নাম হচ্ছে আরনা। আমার সপ্তম খালার নাম ইতি, অষ্টম খালার নাম আরনা, এবং ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি তখন মাথায় হাত দিয়ে ভাবলাম যে আমার আরেকটা খালা হইতো, সে খালার নাম কি হইতো? একই কাহিনী আমার বড় চাচার ক্ষেত্রে হয়েছিল। আমার একটা বোন আছে নিউ ইয়র্কে থাকে, তার নাম হচ্ছে ইতিয়াপা। ইতিয়াপা আছে ওইখানে, ইতি হওয়ার কথা ছিল। এরপর আরেকটা হয়েছে, নাম দিচ্ছে মঞ্জু। এরপর আর ই হয় না। এটা খুব ইন্টারেস্টিং ছিল। আপনি যতগুলো ইতি পাবেন ঢাকা শহরে, দেখবেন প্রত্যেকের বাবা মা এই বাচ্চা নেওয়ার পর ভাবছে যে এটা ইতি না, আমরা ইতি। এরপর বস খুদার কাশির মধ্যে শরবত, ঠিক আছে, ওইভাবে চলে আসে। আমি এটা ফোনই করে, সেইটাই আসলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে এইটাই সর্বোচ্চ। বাচ্চার নাম ইতি রেখে দিয়া তারপর নিশ্চিন্তে আমার ফ্যামিলি প্ল্যানিং শেষ শেষ। বাচ্চার নাম তো ইতি রাখবে, ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট কমপ্লিট। কিন্তু হায়, নামে কি আসে যায়! এরপরেও হয়ে যেতে পারে, হয়ে যেতে পারেই পারে। ভাই নিচে আমি স্যামসাং ছিলাম, আপনি একটা মেয়ে নেবেন, তোমার আপনার দুইটা মেয়ে হয়ে গেলাম, বুঝলাম না ব্যাপার না। আমার প্ল্যানই ছিল ওর দুইটা মেয়ে নেবো। আমার ইভেন এখনো প্ল্যান আছে যে স্যামস, আমি বলি কি ওই যে সরকারি কর্ম ফ্যামিলি প্ল্যানিং থেকে যে এই জিনিসগুলো সরবরাহ করা হয়, মানে সরকারি জিনিস তো, আবার ধরেন টেন্ডার টেন্ডার হয়, যে টেন্ডার পায় সে খুবই লোয়েস্ট প্রাইসে ইয়ে করে। আমি রাস্তাঘাটগুলো অবস্থা তো দেখিনি। হ্যাঁ, ইয়ের বদলে কি বালু টালু দিয়ে উপরে দিয়ে সিমেন্টের বদলে বালু টালু দিয়ে রাস্তা রাস্তা বানা যাচ্ছে। সরকারি জিনিস তো বস বেশি ভরসা করেন না বস, ঠিক আছে? এক মানে এক জায়গায় একটার জায়গায় দুই হিসেবে তো ওই জায়গায় আটকায় থাকেন। সরকারি জিনিস তো ভরসা করেন, কিসের উপর ভরসা করবো? একটু খরচ হবে, আরো যে আপনি দোকানে গিয়ে চাইতে পারেন না, যে একটা প্রবলেম, দোকানে গিয়ে স্মার্টলি বলবেন এটা মানে গিয়ে আমাকে একটা না পাবেন তো, মানে কেন হয় না আপা, আপনার যেটা দরকার সেটা বলবেন না, স্মার্টলি বলবেন। হ্যাঁ এই আম, হ্যাঁ হ্যাঁ কি জামাই নতুন বিয়ার রাইতে দেবো নাকি? বারবার আসানোর টাইম নাই, পুরো প্যাকেট দাও।
আমি
তারপর জামাই কয়েল নিয়ে ফিট, হাউ প্যাথেটিক, মানে এমনি আমরা 16 কোটি হই নাই, কয়েল নিয়ে বাসে ফিরতেছি।
ছোটবেলায় ফ্যামিলি প্ল্যানিং এর উপর আমাদের সমাজ বিজ্ঞানে পড়ানো হতো, এবং ওইখানে লেখা থাকতো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ। এক নম্বর হচ্ছে কুসংস্কার, দুই নম্বর অশিক্ষা, এইভাবে করতে করতে চার নম্বর গিয়ে লেখা থাকতো বিনোদনের অভাব।
আমি বুঝতাম না বিনোদনের অভাবের সাথে, কম ছোট ছিলাম তো, বিনোদনের অভাবের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক কি? পরে আমাদের স্কুলে স্যার বুঝাইলো যে ধরো গ্রামে টেলিভিশন নেই, আচ্ছা টিভি নাই কি করবো, বিনোদন করতো। হ্যালো আমরা শুনে
এর ফলে কি মেন্টাল বাতি জ্বলার শোটা কিন্তু বস,
শুধু সমাজ সচেতনতামূলক,
সমাজ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ দারুণ। রাত বস দুইটা পর্যন্ত আপনি কেউ কেউ করে যাওয়ার পর
জানেন,
আমার তো ফ্যামিলি প্ল্যানিং করা দরকার, আপনার ফ্যামিলি বিল্ড করা দরকার। দুইটা পর্যন্ত রাত 11টার দিকে টানা কেউ কেউ করে,
সেটাই অন্তত আমরা এখানে
আপনার মতো একজন স্ট্রং ম্যান পারবে।
স্ট্রং 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 ভেরি ভেরি স্ট্রং, স্ট্রং 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 ভেরি ভেরি স্ট্রং, স্ট্রং 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 ভেরি ভেরি স্ট্রং। হ্যালো কে বলছিলেন?
হ্যালো আমি আজম।
আজম হ্যাঁ ভাই কি অবস্থা?
এই তো ভালো, অনেক ভালো।
কোথা থেকে বলছিলেন ভাই?
আপনাদের ওইখানে মানে ইলিশ খাওয়ার মতো লোক নাই,
কি ইসার মতো লোক নাই মানে
এনার্জি নাই
এলার্জি এলার্জি আবার এলার্জি
কার এলার্জি
সমস্যা আছে তো
কার কার
এই তো আপনাদের ওইখানে সবার এলার্জি আছে নাকি এই জন্য আপনারা খেতে চান না
আচ্ছা
সমস্যা তো
আচ্ছা ঠিক আছে আপনি আজম ভাই কিসের জন্য ফোন দিয়েছিলেন
আমি আপনাদের কাছ থেকে কিছু টাকা পাবো এটা পরিশোধ করবেন বলছিলেন এই জন্য
আমাদের কাছ থেকে নাকি রোগীর কাছে
পাঠান তারপরে টাকা পাঠাবো
আপনার এই দুইজনের কাছ থেকে
দুইজনের কাছ থেকে টাকা পাবেন
আচ্ছা দিমুনা কিছু করতে পারলে করেন ঠিক আছে চার করেন করেন না দিমুনা
দিবেন না
দেব কি করেন স্যার দিবেন করবেন কি করবেন করেন
দিব না
আই বাদ বাদ হবে কি করবেন দিমুনা
না দিলে
আপনার সাথে আমাদের কি টাকার সম্পর্ক আছেন ভাই আজকে একদিনের পরিচয় আপনার সাথে আমার আমি বলেন ছোটবেলায় আমাকে বাবার মতো মানুষ করছে না এই এই টাকা পয়সা এই যে কি লিখছে রবীন্দ্রনাথ আজকে আমি রবীন্দ্রনাথ নিয়ে বলতেছি ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় টাকারই কারণ প্যাথেটিক প্রমাণ করে দিলাম আমাদের টাকার সম্পর্ক না টাকার সম্পর্ক হইলে আপনি আমাদের কাছে টাকা পান আমরা দুই মিনিট কথা বলবো তিন মিনিট আপনাকে গান শোনাবো পাঁচ মিনিট একটু তেল মারবো আপনি আমার কাছে টাকা পান এরকম কত মানুষ কত কিছু পায় সবকে আমরা দিতে পারি
না একদম
আমরাও যে কত মানুষের কাছে কত কিছু পাই সবকে সবাই আমাকে বুঝাই
না সেটাই কারো কাছে আমি হয়তো একটা বিকেল পাই কারো কাছে হয়তো আমি একটা আমার শ্রেষ্ঠ বারো উপন্যাস যেটা আসিফ রবি সুনীলের শ্রেষ্ঠ বাছাই বারো উপন্যাসটা রেখে দিচ্ছে এখনো ফেরত দেয় না এবং আমার বারবার মনে পড়ে যায় আমার বন্ধু আয়ন সরকারের সেই কথা বই আর বউ কখনো ধার দিতে নাই ঠিক মতো ফেরত পাওয়া যায় না তো অনেকের কাছে আমরা অনেক কিছুই পাই আসলে সত্যিকার অর্থে কারোর কাছে আমরা বিকেল পাই রবিবার কাছে আমি একটা বই পাই
বস বিকেল পাওয়ার কথা বলার মনে পড়লো আপনি কি আবার একলাবতি ইনবক্স করছে
কারো কাছে হয়তো আমি একটা ভোর পাই কারো কাছে হয়তো আমি একটা রাত পাই কারো কাছে হয়তো আমি একটা হাতের স্পর্শ পাই কারো কাছে হয়তো আমি কপালটা ছুঁয়ে দেওয়া পাই কারো কাছে হয়তো আমার জমানো জমে জমে রাখা অনেকগুলো 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 দুঃখ পাই কারো কাছে হয়তো আমি আমার ফেলে আসা স্বপ্নগুলোকে পাই কারো কাছে হয়তো আমি আশা পাই কারো কাছে আমি হয়তো ভালোবাসা পাই অনেক কিছুই পাই সবকে ফেরত দেওয়া সম্ভব
অতএব আজ তুমি মন খারাপ করো না তুমি চাঁদপুরে বসে চাঁদ দেখো ইলিশ খাও আর আমাদের ক্ষমা করে দিও চাঁদপুর থেকে শুরু করে
পুরী দিয়ে চাঁদ পুরী দিয়ে চাঁদ দেখো পুরী খাওয়ার চাঁদ দেখো
চাঁদপুর থেকে সিঙ্গাপুর পর্যন্ত আমাদের সমস্ত শ্রোতাদের ভালোবাসা প্রেম এবং আগামী শো শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে কেন দেখার আমন্ত্রণ জানালাম কারণ আমাদের ফেসবুকে ছবি দেওয়া হয় শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো প্যান্ডির পক্ষ থেকে সবাইকে গুড বাই রাজীব হাসানের পক্ষ থেকে সবাইকে শুভ বিদায় মঞ্জু লোবান খালিদের পক্ষ থেকে সবাইকে শুভ বিদায় এবং আমাদের মুনিরের পক্ষ থেকে যে আজকে রবীন্দ্রনাথের
গাহিদের কথা কেন বললেন না গাহিদ শ্রমজীবী মানুষ এই জন্য গাহিদের কথা বলবেন না হ্যাঁ গত সপ্তাহে আপনি মুনিরের কথা বলেন নাই আজকে একটাবার আপনি গাহিদের কথা বলেন নাই গাহিদ শ্রমিকের জন্য শ্রমিকের কথা বলবেন না মেহনতি মানুষের জয় একদিন হবেই গ্রিয়ার মজদুর এক হো
মেন্টোস বাতি জ্বালাও